exclusively on FusionBD.com.
Royal Tiger Dream presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, rashtro apnake shasti na dileo বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শুরুতেই মঞ্জুরের কাছ থেকে জেনে নেব কে বসছে আজকে জেবিএসবির মঞ্চে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিপ্রিয়া। সত্য বলার মঞ্চে আমাদের আজকের অতিথি শাহ আলম। 45 বছর বয়সী শাহ আলম এসেছেন জন্মস্থান সিরাজগঞ্জ থেকে। ছোটবেলা থেকেই বেশ শান্ত স্বভাবের এই মানুষটি জীবনে এমন একটি ভুল করেছেন যে কারণে মানুষের জন্য, পরিবারের জন্য, এমনকি নিজের জন্যেও কিছু করতে পারেননি। কি সেই ভুল, চলুন শুনি কিপ্রিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
শাহ আলম রয়েছে আমাদের সঙ্গে এবং শাহ আলম যিনি আজকে কনফেস করতে যাচ্ছেন তার সম্পর্কে শুরুতেই যে কথাটি বলে নিতে চাই সেটা হলো, মাত্র কয়েকদিন আগে তিনি জেল থেকে বের হয়েছেন। তার 25 বছরের জেল জীবন এবং এই 25 বছরের জেল জীবন কেন, কেন এই পরিণতি, 19 বছরের যুবক কেন 25টা বছর জেল জীবনে খেটে 44 বছরে, এই যে বয়সের ভারে ভারাক্রান্ত এবং একই সাথে মনের দিক থেকেও পুরোপুরি মরে যাওয়া একটা মানুষ, সে আজকে লাখ লাখ মানুষকে তার নিজের জীবনের অপ্রিয় সত্য শোনাতে এসছেন, কেন সেটা আমরা পুরো অনুষ্ঠান জুড়েই আবিষ্কার করব। তার কাছে যেতে চাই, তাকে ফ্লোর দিতে চাই। বরাবরের মতোই থাকছে এসএমএস পোল। আমাদের সঙ্গে থাকছেন ডক্টর তাজুল ইসলাম, যিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর। তিনি তার মূল্যবান মতামত প্রদান করবেন। শুরুতেই কনফার্ম করছি যে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, আরো একবার স্বাগত। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনার মূল্যবান মতামতের কাছে আমরা যাব। প্রিয় শ্রোতা, আমরা যাহা বলিব সত্য বলিবতে যে জিনিসটি আপনাদেরকে বারবার বলি, বারবার দেখাই, সেটা হলো একজন অপরাধী কিভাবে হয়, অপরাধ সে কি করে এবং অপরাধের পরিণতি শেষ পর্যন্ত কি দাঁড়ায়, যাতে করে একজনের ভুল দেখে, একজনের অপরাধ দেখে সমাজে আর সবাই অপরাধী হওয়া থেকে নিজেকে বিরত রাখে। আচ্ছা শাহ আলম, আমি আপনার ফোন কলটা যখন পাই আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আপনি জেল থেকে বের হয়েছেন কয়দিন আগে?
আমি 2 দিন আগে বেরিয়েছি।
মাত্র 2 দিন আগে জেল থেকে বেরিয়েছেন এবং জেল থেকে বের হওয়ার পরে আপনি আমাকে ফোন দিয়েছেন, রাইট? তার মানে আপনি এই অনুষ্ঠানে যে আসবেন সেটা জেলের ভিতরে থেকেই আপনি
সিদ্ধান্ত? আমার একটা ইচ্ছা ছিল যে আমি জেল থেকে বেরাই, আমি এবিসি রেডিওতে যাব।
আচ্ছা, এসে আমার
জীবন কাহিনীটা
বলবেন আপনি। কত বছরের জেল জীবন আপনার?
আমি 25 বছর 2 মাস 11 দিন ছিলাম।
25 বছর 2 মাস 11 দিন এই সময়টাতে আপনি জেলে থেকেছেন এবং কি কারণে জেলে থেকেছেন আপনি আজকে সেটা কনফেস করতে যাচ্ছেন এখানে। ওকে, প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 তে। শাহ আলম আজকে কনফেস করতে যাচ্ছে এখানে। হ্যাঁ, আপনি বলুন একেবারে ব্যাকগ্রাউন্ডে আমরা প্রথমে জানবো আপনার কাছ থেকে কিভাবে আপনি অপরাধের দিকে গিয়েছেন, শুরু করুন।
আমার জ্ঞান হওয়ার পর থেকে আমার বাবার দরিদ্র, খুব গরিব মানুষ, আমরা চার ভাই তিন বোন, আমার বাবা পেশায় একজন কৃষক, বাবা মার বড় ছেলে আমি। বাবার ইচ্ছা ছিল আমাকে লেখাপড়া করে চাকরি হোক আর যে কোনো ই করে সুশিক্ষিত করে তুলবে, যাক বাবা স্কুলে ভর্তি করে দিয়েছিল, আমি পড়াশোনা করি। আমাদের বাজারে একটা সিনেমার হল ছিল, হলের সামনে একটা মুদিখানার দোকান ছিল, আব্বা দিছিল দোকানটা করে, দোকানে আমি মোটামুটি বসতাম, স্কুলে পড়াশোনার পরে বাদ বাকি সময়টা দোকানে কাটাইতাম।
জি,
এইভাবে পড়াশোনার ফাঁকে ফাঁকে ফেরোজা নামের একটা মেয়ের সাথে আমার সুসম্পর্ক হয়।
এটা কোন বয়সে থাকতে?
এটা আপনার 13-14 বছর।
কোন ক্লাসে পড়ছেন তখন আপনি?
আমি তখন আমার সিনেমা হলে আর মাকে নিয়ে ছবি দেখতে আসে, আর মার সাথে আসে, আর মার ছবি দেখে, আমার দোকানে আসে, দোকান থেকে তখন কাটিয়ালা লজেন্স সফটওয়্যার যেটা বলে
জি
ওটা বাড়ি করে ইচ্ছা করে খাইতো, আমার সাথে একটু সুসম্পর্ক ছিল, স্কুলে কথাবার্তা বলতাম, চলাফেরা করতাম, সেই হিসাবে খাইতো, পয়সা দিত না, যাক এভাবে ওর সাথে একটা ভালো সম্পর্ক হয়। আমি আর কি চলে বলে ফলে একটু আমি বিয়ে করবো।
ওকে ওকে,
তো বাড়িতে যা না ওর মাকে বলে দেয় যে মা আমার স্কুলে একটা ছেলে আমাকে বিয়ে করতে চায়, আমি চলাফেরা করি ওর সাথে একসাথে, কিন্তু আমার নাম জানে না, বলছে যে কে ছেলেটাকে নিয়ে আসিস তো। আমি একদিন স্কুলে হঠাৎ করে বলতেছে আমার আপনাকে আম্মু যেতে বলছে, বললাম ঠিক আছে চলে যাই, ওদের বাড়ি আবার স্কুলের পাশে।
জি,
ওদের বাড়িতে গেলাম, যার পর দেখলাম মা বসে ভাত রান্না করতেছে, ওখানে গেছি, যার পর আমাকে ফিরিয়ে খাদ্য তৈরি করা ফিরিয়াতে বসতে দিয়েছি, ফিরিয়াতে বসছি, ওর মা বলতেছে বাবা তুমি বাড়ি কোথায়? আমি বললাম যে অমুক গ্রাম আমার বাড়ি। তোর বাবার নাম কি? বাবার নাম বললাম, কয় তুমি আমার মেয়েকে এটুক মেয়েকে কথা বলো কেন? কয় একটু কইছে রে আমি তো ছোট, আপনার মেয়ে যদি আমার সাথে বিয়ে দেন তাহলে আমি বিয়ে করবো, সমস্যা কি?
আপনি এটা বললেন?
হ্যাঁ।
ওকে,
সে কয় যে তুমি কি বলো? বলে না কি বললে, যদি দেন আমি বিয়ে করবো। তোমার বাবা মা মেনে নেবে? আমি বললাম যে মেনে নেবে না সেটা আমি দেখবো, আমরা দিবেন কিনা সেটা বললো। আচ্ছা দেখা যাবে, যাও। আমি এইভাবে চলাফেরা করি, করতে 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 হঠাৎ করে একদিন আমার মা আমাকে বললো যে ঠিক আছে তোমার বাবা মা তো রাজি হবে না, তুমি এক কাজ করো, এই অমুক দিন তুমি চলে আসো। ওরাও দেখলো যে আমার সাথে বিয়ে দিলে, ওরাও একটু আমার সেতু নিম্ন গরিব, যে তোমার ঠিক আছে তুমি অমুক দিন আসো। আমি অমুক দিন গেলাম, যার পরে বলতেছে ঠিক আছে তোমার সাথে আমি বিয়ে দেবো, কিন্তু তোমার বাবা মা জানি এখন না জানে, তুমি পড়াশোনা করো আমার মেয়ে পড়াশোনা করো, শুধু কাবিনটা করে রাখবো আর যা বাদ বাকি পরে করবো। আমি বললাম ঠিক আছে।
এই ধরনের কথা আপনাকে বললো? এত ছোট বাচ্চার সঙ্গে বিয়ে দিয়ে দিবে?
হ্যাঁ, মানে খালি কাবিন করে রাখবে আর কি,
এটা ওর মা বললো।
হ্যাঁ,
ওকে,
কাবিন করে রাখবে। তখন আমি চেহারা ভালো ছিলাম, পড়াশোনার দিকটা খুবই ছিলাম, তাই আমি বললাম, তো বললো যে ঠিক আছে আমি শুধু তোমার সাথে কাবিন করে রাখবো, এই আর বাদ বাকি পরে। যাক এইভাবে বলার পরে আমি মাস দেড়েক পরে হঠাৎ করে একদিন মনে করেন যে ওই কথার সাথে কাজের মিল আনলো, মানে কাবিন করে রাখছিলাম।
কিভাবে? আপনার ফ্যামিলিকে জানিয়ে নাকি ফ্যামিলিকে না জানাই? ফ্যামিলিকে না জানাই কাবিন হয় কিভাবে? কারণ এটা তো রেজিস্ট্রি হওয়ার কোনো সুযোগ নেই, দুজনই অপ্রাপ্ত বয়স।
আপনার 85 দিকে,
85 সালের দিকে, মানে অনেক আগের ঘটনা।
আচ্ছা,
করা যেত খুব সহজেই।
হ্যাঁ, তখন এই সমস্ত হতো আর কি।
ওকে,
কাবিন করে থুয়ে দিলে, তারপরে আমরা ওইভাবে পড়াশোনা করি। যে আমার ওই দোকানে আব্বা যে মাল তাল কিনে দিছিল, তা আমার ওই দোকান থেকে আমি মনে করেন যে ওই টাকা যেহেতু চাল ডাল কিনে দিতাম, মাছ মাংস কিনে দিতাম, এটা সেটা কিনে দিয়ে দোকানের মাল শেষ হওয়ার গেছে। দোকানে শুধু খালি ওই খালি কার্টন, এসব সিগারেটের কার্টন আমি দোকানে এমনি সাজা রাখ, আমাকে বুঝতে দিতেছি না যে মাল নাই আমার দোকানে। তা আমাদের ওই ওই জায়গায় থেকে রবিবার দিন আব্বা শেষগঞ্জ মোকাম করতে যায়, মাল কিনতে যায়।
জি,
আমাকে আব্বা একদিন হঠাৎ করে বললো যে তোর এই তো দোকান তো মাল বহুদিন ধরে আনা হয় না, তে টাকা রেডি করিস, রবিবার দিন আমি মোকামে যাবো। দেখলাম ঠিক আছে। রবিবার দিন সকালে আসছে, আসার পরে আব্বা দোকানে বসছে, কই দে তা আমার তো টাকা নাই, আমি তো এদিকে আমার ওই কাবিন করা বইয়ের পিছিয়ে শেষ করে দিছি টাকা, টাকা পয়সা খেলে তে আমি আব্বা টাকা দিতে পারি না। আব্বা বলে কই দে, আমি বললাম যে টাকা তো সব বাকি বসছে, কয় বাকি বসতে দেখে বাকি খাতা খাতায় দেখা যায় আসলে বাকি নেই, দোকান বন্ধ করে দিয়ে আব্বা আমার মারতে মারতে বাড়িতে নিয়ে যা, বলে তোর পড়াও লাগবে না, তোর ওই দোকানদারি করতে হবে না, তুই আজ থেকে আমার সাথে হাল বউ মাঠে।
আচ্ছা, মানে তখন পর্যন্ত আপনার বাবা জানে না যে আপনি?
জানে না, ওদের গ্রামের লোকও জানে না আর কি।
আচ্ছা,
কিন্তু আমরা যাওয়া আশা করি ওর বাড়িতে, ও আমার বাড়িতে খাতা বই নিতে আসে। হঠাৎ এইভাবে চলতেছে, আমরা আব্বা তো মাঠে নিয়ে হাল বড় কাজ জমিতে যে সমস্ত কাজ সেই কাজে ব্যস্ত থাকে করাই না শুরু করছে। আমার এক ভাবি ছিল রাস্তা ভাইয়ের বউ, ওই ভাবি একদিন আব্বাক বলছে, আমাদের গ্রামে একটা মিয়া ছিল আঞ্জনাম খারাপ মিয়া, ওই মিয়ার নিত্য নতুন পোশাক পরতো আর কি, আজকে এক সেট কালিকো অমুক সেট এইভাবে পরতো। তা আমার ভাবি ওই আব্বাক বলছে যে এরকম কথা, আঞ্জুর সাথে যে আলম ওঠা বসা করে দেখি চলাফেরা করে,
আলম থেকে
আমি
আলম
চলাফেরা করে, সম্ভবত দোকানের টাকা পয়সা ওকে দিছে, অথবা আপনি এক কাজ করেন ওর বিয়ে দিয়ে দেন। আমার ভাবি আব্বাক বলছে, যাক এইভাবে একদিন হঠাৎ করে আব্বা নতুন কাপড় চোপড় নিয়ে এসে দিল, মানে বিয়ে অলরেডি বিয়ে ঠিক করছে, আমি এটা জানি না।
আচ্ছা আচ্ছা,
না জানাতে পাঞ্জাবি একটা পায়ে লুঙ্গি একটা গেঞ্জি গোসল টোসল করা করতে পর আমাকে দাবাত খাইতে দাম। গ্রামের নাম হচ্ছে বাসুদাকল, আর আমি বিয়ে করছি সাফারা
জি
রাস্তার এ পাশে, উত্তর পাশে হচ্ছে আমার ওই দাওয়াত খাবার নিয়ে যাবে, আর দক্ষিণ পাশে হচ্ছে আমার শ্বশুর বাড়ি, মানে আমি বিয়ে করে কাবিন করে রাখছি। আমি দেখলাম যে দাওয়াত যাচ্ছ না, তা আমি ওই বাড়ির যা আড্ডা মার মানে করলাম, চলেন যাই আব্বার সাথে এই আরো চার পাঁচজন। আমি করলাম যে চার আব্বা এরা কে বাবার দাওয়াত দিছে ওরা যাবে সেবাসে কি চল। হ্যাঁ, তো গেলাম যা দেখতেছি ওই মানে বাইরে উঠে না দরজা মানে বেড়া খোলা, বিয়ে বাড়িতে বাইরে উঠানের দরজা বেড়া খুলিয়া রাখে, সেই বেড়া খোলা মানে সব লোকজন আরো বসছে, আর আমি আমার যে মেয়ের সাথে ফেরোজার যে সাথে কাবিন আছে, ফেরোজার মা ওই বাড়ির থেকে চোখ মুছতে মুছতে বাড়া আসতেছে, আর দাঁতের উপর দাঁত তুলে মনে হন যে আমার গাল পারতে পারতে চলে আসতেছে।
আচ্ছা আচ্ছা,
আসার পরে
আপনি কখনো বুঝেন না
কি হইতেছে, বুঝতেছি না।
আচ্ছা,
কিছুক্ষণ পরে দেখবে ফেরোজা ওই অন্যদের চোখ মুছতে মুছতে ও বাড়াইলো বাড়ির ভিতর থেকে। আমি চিন্তা করলাম কি ঘটনা, তারপরে এই যে ওই আমার নাম ধরে গীত গাইতেছে
বিয়ের গীত, গ্রামে কিন্তু এই জিনিসটা হয় বিয়ের গীত গাওয়া,
বিয়ের গীত গাইতেছে, তখন আমি বুঝতে পারলাম কারণ কি বিয়ের গীত গায়, তখন আমি বুঝতে পারলাম যে না এসব বিয়ে আমার গোসলও করাইতেছে পানির শব্দ শোনা যাইতেছে। তখন আমি
মেয়েটাকে কি আপনি আগে থেকে চিনতেন?
না না,
মেয়েটাকে চিনতেন না?
না, আব্বা মানে যে এটা গোপনে বিয়ে ঠিক করছে আর কি, যে ওকে জানতে দেবো না।
ওকে,
পরে আমি অলরেডি বাড়া শুনেছি, আব্বা আমার সামনে এসে কয় আমি শুনছি সবই, আব্বা শুনছে ওই আঞ্জু নামের খারাপ মেয়ে
ওই মেয়েটার সঙ্গে আপনার উঠা বসা এবং ওই মেয়েকে আপনি টাকা দিয়ে দেন, এটা শুনছে
এটা ভাবি বলছে আর কি, কিন্তু ওর সাথে আমি উঠা বসা করি না
জি, টাকা তো দিয়েছেন নিজের বউকে।
হ্যাঁ, ওকে, তা আব্বা আশা করতে আমি সবই জানি সব শুনছি, তুই যদি যাস তাহলে আমার এই লাশের উপর দিয়ে চলে যাবে, নাহলে আমার বেঁচে থাকে লাভ নেই। আমি দেখলাম যে আব্বা যেহেতু শুনছে আর কিছু করার নেই, এক আমি ওখানে বিয়ে শাদী হলো, ওই মেয়েটার নাম মমতা।
বিয়ে করলেন আপনি?
হ্যাঁ, আমরা সামনে আসতে কি করবো। হ্যাঁ, আর তখন তো আমি খুব ছোট ছিলাম, হ্যাঁ 14-15 বছর বয়স হবে। যাক, বিয়ে করে বাড়িতে নিয়ে আসলে থাকি সংসার করি বাড়িতে কাজকাম করি ওদের বাড়িতে যাই
জি।
পরে ওই বিয়ের আবার পরের দিন ফিরুনি হয়তো আমাদের গ্রামে অঞ্চলে ফিরুনি নিয়ে আসে, ফিরুনিতে আমি আসছি, আসার পরে আমি ভোরে উঠে ওই মেসেজ করতে করতে ওই ফিরোজার বাড়িতে গেছি, যা দেখতেছে ভাত পাক করতেছে, ওনা যা বসি, বসার পরে আমাকে বসতে দিছে, দেয়া রান্না শুরু করছে যে হ্যাঁ তুমি এই কাজ করলে কেন। হ্যাঁ, আমি বললাম না চুপ, এদিকে আবার মমতা আবার আমার খুঁজতে খুঁজতে চলে গেছে, তারা নতুন জামাই কোথায় গেল না গেল কাউকে বলল না কিছু না, সে আবার খুঁজতে খুঁজতে আমার ওই বাড়িতে গেছে, যে আমাকে বলতে তুমি এখানে আসছো চেনো এদের, আমি বললাম না চিনি না, ওই আমার চাষতো বোন। তা আমি বললাম ভালোই তো হয়েছে তাহলে, আমার তো শালি। হ্যাঁ, বসে গল্প টল্প করে তারপরে এইভাবে নিয়ে আসলাম। মাস ছয় সাতেক পর আমার এই ছোট বউ পোয়াতে,
ছোট বউ বলতে মানে
মানে যেটা বিয়ে করলাম পরে,
মানে আগের বউয়ের খবরটা কি তখনো কেউ জানে না?
না, গোপনীয়।
ফিরোজের খবর তখনো কেউ জানে
না?
আচ্ছা,
মমতা পোয়াতে আমার ওই শ্বশুর বাড়ি যেতেছি আমি, তো রাস্তায় ফেরোজা এসে দাঁড়া আসে, বলতেছে হয় কিছু করতে হবে তোমার, নাহলে আমি কিছু করবো, হয় তোমার নিয়ে যেতে হবে নাহলে আমার যা করার আমি করবো।
আচ্ছা,
তা আমি তখন বললাম ঠিক আছে তোর যা যা আছে তুই নিয়ে চল রেডি হ। তখন বাড়িতে চলে গেছে, বাড়িতে এসে যা যা কাপড় চড়ছিল জুড়ি ব্যাগে নিয়ে ও রাস্তায় আসছে, আমি রিসকেট করে নিয়ে গেছি। আর আমি যাকে রিসকেট করে নিয়ে গেছি আর ওই এলাকার লোকজন দেখছে, দেখার পর বলছে যে ওই এলাকা সরাসরি হচ্ছে যে অমুকের বেটা অমুকের বেটি বাড়ি করে নিয়ে গেল।
আচ্ছা,
এলাকায় একটা সরাসরি আগেছে। আমি ওকে নিয়ে ঢাকা মিরপুর, আমার এক বন্ধু ছিল পরিচিত, ঢাকা মিরপুর 13 নম্বরে এসে একটা বাসা নিয়ে অন থেকে শুরু করে দিব। আর
বাড়ি থেকে পালিয়ে আসলেন?
হ্যাঁ,
কি লেখাপড়া অফ ছিল?
না, লেখাপড়া তো যে আমি দোকানে মাল শেষ হয়ে গেছে তখন নিয়ে আমার লেখাপড়া শেষ।
আচ্ছা,
দোকান থেকে নিয়ে যাওয়া আমার কৃষি কাজে লাগা দিল।
আচ্ছা,
দেওয়ার পরে তো বিয়ে শাদী করে দিল।
আপনার আর ভাই বোনরা কি করছিল, লেখাপড়া করছিল?
হ্যাঁ, পরে আমি এই যে ঢাকা মিরপুরে থাকি ওকে নিয়ে সংসার করি। এদিকে আমার একটা বাচ্চা ভাই।
আগের ঘরে না পরে?
পরে আব্বা প্রায় মাস ছয়েক পর আমাকে খুঁজতে আসে
মিরপুরে।
মিরপুরে খুঁজতে আসে, আসার পরে আমার বাসায় যায়। যাওয়ার পরে বলে যে হ্যাঁ তুই এই কাজ করলো কেন? আমি বললাম না, আমি তো বিয়ে করছি অনেক আগে, বিয়ে করছিস তুই তো করলো না। আমি করলাম আপনি তো করলেন যে আমি তোর সব জানি। তুই বলতেছেন না আমি তো এটা জানি না। যা হোক, তুই যে কোনো একটা রাখতে হবে, তো হয় এটা বাদ দিতে হবে নাহলে ওইটা বাদ দিতে হবে।
আচ্ছা,
দুটা রাখা সম্ভব না। আমি বললাম যে ঠিক আছে, আমি বাড়ি পেলাম না, আমি ঢাকায় থাকবো, কিন্তু ওইটা বাদ দিন ছোটটা। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি যা কথাবার্তা বলে রাখি, আমি চিঠি লিখে জানাবি। তুই যা তোর মোবাইলের যুগ ছিল না, যা তালাক দিয়ে আসি
ছোটটাকে, মানে মমতাকে।
থাকি মিরপুরি থাকিতে, আমাদের এলাকার একটা নজরুল নামের এক লোক আমার বাড়িতে 20 টাকা দিত, খাইতো 3 বেলা, আর ও রিক্সা চালাইতো। কিছুদিন পরে আমার যে বাড়িওয়ালা ছিল, বাড়িওয়ালার বউ আমি খালা করে দেখতাম, খালা আর খালু মিলে দুইজনে একটা প্যাঁচ লাগা দিল আমার ভিতরে, আমার দুজনের ভিতরে একটা প্যাঁচ লাগা দিল। বলতেছে যে আলো তোমার ঘরে নজরুল খায়, নজরুল যে ফেরোজার সাথে একটা সম্পর্ক মনে হইতেছে হয়েছে। আমি বললাম খালা কিরকম সম্পর্ক হয়েছে? কয় একটু খারাপ খারাপ লাগতেছে, ওরে চল চলন দেহে মনে হইতেছে কিছু একটা হবে। আমি বললাম যা আমার বন্ধু লোক, ও বন্ধু, ছোটবেলায় একসাথে চলাফেরা করছি, ওর যেমন আমার সাথে এনে আসছে ঢাকায়, সমস্যা না, কিছু করবে না। কয় না, তারপরেও পরপুরুষ এইভাবে খাওয়া না। এদিকে বাড়ি এলা, আমার জেসমা আসছিলাম ঢাকায়, তখন আমি একদম খালি হাতে চলে আসছিলাম। এখানে এসে কামাই রোজগার করে অনেক কিছু কিনছিলাম ঘরে, চলাফেরা দেখছে ভালো। ভালো দেখার পরে দেখছে যে না, ছেলে তো ভালো, ওরা যে চলে চলে অন্য একটা ই করে রাখছে, প্ল্যান করে রাখছে। বাড়িওয়ালের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ, ওর একটা বোন ছিল, সে বোনটা খারাপ আর কি চরিত্র। দেখছে যে ছেলের সাথে একে দাবরা, এই ছেলের সাথে আমার বোনটা বিয়ে দিয়ে দিন।
দাবরাই মানে হচ্ছে আপনার বউকে বের করে দিয়ে?
আচ্ছা, মানে যে সোজা ভাবে তো বের করতে পারবে না। তো দেখছে যে তোকে এই আঠা লাগা দেই, গিরিঙ্গি লাগা দিয়ে ই করি। দেখ আমি কিছু বলি না, দেখ বলতেছে বললো, কারণ আমি তো চিনি আমার বন্ধুকে, আমি চিনি। যাক, এবার চলতে চলতে হঠাৎ করে একদিন আমার ফেরোজার সাথে একটু ঝগড়া লাগছে, আমাকে বলতেছে যে আমি বাড়িতে যাম। আমি বললাম যে এখন রাত বাজে 8টা, এখন তুমি কিভাবে বাড়িতে যাবে? কি হয়েছে? যাম লাশ ফেরি পামু, ফেরিতে যাম। বললাম না, এখন যাওয়া সম্ভব না, কালকে যাম। ঝগড়া করে আমি এসে বাড়াই, সামনে একটা চাষটা ছিল, চাষটালে বসে চা খাইতেছি। বাড়িওয়ালা এসে যুদ্ধাস নাম এসে আমাকে বলতেছে, আলম বিটিটা দেখতেছি নজরুলে নাকের অপল দিল, নাকের অপলটা বিক্রি করে টাকা চাইলো, টাকা নিয়ে বাড়িতে যাইব।
আমি কি বুঝি নাই কি হয়েছে ঘটনাটা?
মানে আমার ওই ফেরোজা নাকের রফিল দিছে বেচার জন্য,
নাকের ফুল।
হ্যাঁ,
কাকে দিয়েছে?
নজরুল
বাসায় খাওয়ান যাকে।
হ্যাঁ, বেচে নিয়ে আসো, বেচলে ওই টাকা তো বাড়িতে।
এই গল্পটা আপনাকে কে বলছে?
মানে ওই বাড়িওয়ালা বলতে,
বাড়িওয়ালা আপনাকে এটা বলছে। ওকে, উনি জানলো কিভাবে?
ওটা জানে না তো,
এটা
মানে ই লাগে
কথা বানিয়েছে। ওকে,
আর ওইদিকে যা ওই ফেরোজা বলছিলি ওই বাড়িওয়ালার বউ, আরে বেটি তুই ওর লগে থাকিস কেন লাগে? ওই বেটা তো ভালো না, ওই বেটা দেখ না, তুই বাড়ির যে ব্যবসা টাকা পয়সা আছে তোরে নিয়ে যাইতেছে না, বাদ দে তোর সংসার করে বাদ দে। এইরকম ই করে একটা আঠা লাগালে আমি, তারপর আমি তোর আগে আসলাম, এসে করলাম দেখি তুমি নাকের অপেল বিক্রি করতেছো, টাকা কি আমার নাই? না, তুমি রেডি হও। এই আগে মনে করেন যে নিয়ে চলে গেলাম।
তো তোর কথা কি হলো না? সে তো অস্বীকার করার কথা যে না, আমি নাকের ফুল কেন বিক্রি করতে যাবো বা কিছু।
না, আমি কইছি, কয় যে না আমি নাকের ফুল বেচবো কেন? আর কথাই যে আমাকে বাড়িতে নিয়ে আসলাম, মানে ওকে এমন কথা বলছি সেবারিয়ালার বউ, মানে কয়েকদিন ধরা আমার প্রতি বিষ হয়ে গেছে আর কি, আমাকে দেখতে পাচ্ছে না, আমার কথাও আর ভালো লাগতেছে না
আপনার,
আমারও আর
দুজনের মধ্যে ঝামেলা তৈরি হয়েছে। আচ্ছা,
যাক আমি নিয়ে গেলাম রাত্রে, আমি রাগে নিয়ে গেছি যে যা আছে কবলে চল। আমরা তখন এই যমুনার সাথে ছিল না, আমরা আরিসেতে যেতাম, লাস্ট ফেরি তুলছিলাম 12টার সময়, রাত 12টা, এই ফেরির থেকে নামছি নগর বাড়ি রাত 3টায়। আমার সেদিন ভীষণ একটা রাগ উঠছিল আর পুর, যে আমি মেরেই ফেলাম যা আছে আছে। তখন আপনার ওই রোগ ওই নগর বাড়ির থেকে, নগর বাড়ির দক্ষিণে রঘুনাথ নামে এক গ্রাম আছে, সেই গ্রামে আমার এক আত্মীয় আছে, আমরা যা আশা করতাম ওখানে। যাক হোক, বললাম যে রাত 3টা বাজে, এখন তো বাস পাওয়া যাবে না, চলো যাই আমরা রঘুনাথপুর যাই, যা রাতটা কাটা সকালে ফার্স্ট ইড দিয়ে চলে এলাম বাড়িতে। বলে ঠিক আছে চলো, আমি রঘুনাথপুরে চরের ভিতর দিয়ে যেতেছি, চরের ভিতরে আঁটু পানি কিছুদিন যাওয়ার পরে ওকে বলতেছি বসো, বসার পরে ওকে ফালার দিয়ে গলাটি ভিজে ধরতেছি,
মানে কি
মেরে ফেললাম আর কি রাগে।
এই মেরে ফেলানোর প্ল্যান কি আপনার আগে থেকে ছিল?
না, এটা মানে রাগ উঠে গেছে, খুব কঠিন রাগ উঠে গেছে। তার তখন তো এদিকে হতাশার ভিতরে ছিলাম আমি, আমার বয়সও কম, তারপরে মনে করেন যে বাড়ির সাথে একটা বিচ্ছিন্ন হয়েছে, বিভিন্ন টেনশনের ভিতরে বিরাজ করতো আর কি। তারপরে এইরকম কথাবার্তা শুনতেছি নজরুলের সাথে, যার জন্য এত কিছু।
আরেকবার একটু পরিষ্কার করি, নজরুল আপনার কি ছিল সম্পর্কে?
আমার এলাকার বন্ধু,
বন্ধু হতো, সেখানে কাজ করতো, আপনার বাসায় খেত,
খেত 20 টাকা দিত প্রতিদিন।
ওকে, কত সালের ঘটনা এটা?
এটা আপনার এই 1990
সালের ঘটনা।
দক্ষিণে রঘুনাথপুর গ্রামের চর আছে চরের ভিতরে,
ওই সময় কি আপনার মানে ওকে মেরে ফেলার কোন পরিকল্পনা মাথার মধ্যে এসছে নাকি? এটা
না, ওই টাইমে আসছে, রাগ হয়ে গেছে, আমি তো ঢাকা থেকে যেতেছি ওকে রাগে নিয়ে দেখি।
আচ্ছা আচ্ছা, ওই সময়টা তো রাগ হয়ে গেছে। আচ্ছা, তারপর
মানে রক্ত মানে গরম হয়ে গেছে, ওকে নিয়ে যেতেছি রাগের ফুরি। কিছুক্ষণ গলাটি বেঁধে ধরি, কিন্তু ওই মা আসে ভিতরে আবার বাদ দিই,
কিছু বলে না ওই সময়টাতে,
ভয় পায়। ওরও একটা বিশ্বাস ছিল আমার প্রতি খুবই, আমরা ছোটবেলার থেকে ই করছি যে কয়েকদিনে সংসার করে, খুব মানে আমার প্রতি বিশ্বাস, আমাকে বলতে এরকম করতেছে।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা শুনলাম আমরা এই মুহূর্তে, 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আর জে কিবরিয়ার সাথে এবিসি রেডিও FM 89.2 এ। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613-892-892। আরো একবার বলছি, 09613-892-892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন, এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। ইন দ্য মিন টাইম, যারা ওকে দেখতে চান, যিনি আমাদের আজকের অনুষ্ঠানে কনফেস করছেন, চলে আসুন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.archer। আরো একবার বলছি, www.facebook.com/kibriya.archer। পেজটি আছে আর জে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমার যে অনুষ্ঠানগুলো রয়েছে ডর হেলো 8920 এবং এই অনুষ্ঠানটি JBSB, এই 3টি অনুষ্ঠান সম্পর্কেই টাইম টু টাইম আপডেট আপনি এখান থেকে পাবেন। অ্যান্ড চাইলে আপনি আমার সঙ্গে সরাসরি কথাও বলতে পারেন ইনবক্সে টেক্সট পাঠিয়ে। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। বিরতির পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবরিয়াকে আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2 তে। আর এই অনুষ্ঠান চলাকালীন সময় আপনি আমাদেরকে কানেক্ট করতে পারেন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibriya.archer। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.archer, পেজটি আছে আর জি কিবরিয়া নামে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন শাহ আলমের জীবনের অপ্রিয় সত্য। আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। শাহ আলম,
হ্যাঁ, আপনার বউ বলতেছিল যে এরকম করছো কেন, বা এরকম কেন আচরণ করছো?
হ্যাঁ,
তারপর
বলতেছো তুমি এরকম করতেছো। আমি বললাম যে তোরে মেরে হলাম। হ্যাঁ, তোরে রাখমনে তোরে মেরে হলাম। তোরা আচ্ছা, তুমি মারো, পারলে মারো। তা আমি আসলে পারিনি, আমি কয়েকবারই চেষ্টা করছি, পারিনি। ওই দেখা যায় এক দুই মিনিট ওই রকম পাড়া দিয়ে ধরি, কিংবা গলা টিপে দিয়ে ধরি, কিন্তু পারিনি। এরকম করতে করতে ফজরের আজান দিছে। ওই টাইমে একবার আমি মাঝখানে ওই আপনার পদ্মাতে ফালাও দিছিলাম, দিয়ে ওরে চোবা ভাইসে গেছিলাম দক্ষিণ দিকে,
মানে ওরে নিয়ে ঝাঁপ দিয়েছিলাম পদ্মাতে।
হ্যাঁ, তে ওই ফালা দিছিলাম যে ওর উপরে আপনার চুল ধরে ডুবা ওরে নিয়ে দক্ষিণ দিকে ভেসে গেছিলাম অনেক দূর।
জি,
আবার ওখান থেকে ওরে আবার মায়া ভিতরে মায়া চলে আসছে, আবার ওরে টেনে তুলছি।
ওকে,
তুলে যাক, পানি টানি খাইছিল, ওটা বাড়ি করছি পেটে থেকে, পেট এসে পানি টানি বাড়ি করছি। ওই দিনই ওর নাকের অফিলটা হারা যায়। আমি বুঝতে পারি না যে নাকের অপিল নাই। ওই অবস্থা ফজরের আজান দিছে, আজান দেওয়ার পরে আমি বললাম চলো যাই। যাওয়ার আগে ওকে ও আমাকে উনয় বিনয় করতেছে, তখনই আমি বলছি যে আমি তোমাকে মারবো না, কিন্তু তুমি যা যদি বাড়িতে কাউকে না কও, তোমার সাথে যে আমার এই যে এখানে এত কিছু হয়ে গেল, এই কথা কিন্তু কাউকে বলা যাবে না। কয় না, আমি বলবো না, তোমার মাতা শিও গেলাম, হ্যান কাউকে বলবো না।
বিষয়টা এমন কি দাঁড়ায় যে আপনি শেষ পর্যন্ত তাকে মারবেন, মারবেন না, এই শর্তে সে রাজি হয় যে ঠিক আছে কাউকে কিছু
বলবো না?
আচ্ছা,
আর আমি তো আর মারবো না, বিতরে আমার মায়া এসে গেছে ওর প্রতি, আসলে মারবো না। কিন্তু ভয় যদি না দেখায় তাহলে তো বাড়িতে যা বলিয়া দেবে।
আচ্ছা,
তখন কিন্তু আমার ওই ফ্যামিলির সাথে আমার বিচ্ছিন্ন, আমি মানে ফ্যামিলি বাড়িতে যাই না, আমি
ওই দ্বিতীয় বউকে ছেড়ে দেবার কারণে।
আচ্ছা, আমার বাপ আমার প্রতি দৃষ্টি নাই আর কি, সেও ই করে দিন যাক। আমি বললো ঠিক আছে, আমি তো মাতার সে বলতেছি কাউকে বলবো না। এবার না, ফজরের আজান দিছে, ওকে নিয়ে আমি কাপড় চোপড় ভেজা কাপড় চেঞ্জ করে জুরি ব্যাগ, তখন ওই জুরি ব্যাগ পাওয়া যেত আর কি, কাপড় চোপড় রাখা। তো জুরি ব্যাগের ভিতরে ভেজা কাপড় রেখে সন্ধ্যা কাপড় করলাম, আমি করলাম পরে ফার্স্ট বগুড়া, তখন বগুড়া নগরবাড়ি গাড়ি চলত, ফার্স্ট আমার ওই হাটি কুমোরুল যা নামিলাম গাড়ির থেকে। তো ওই দিন আবার ওর মাও আবার আসতেছে, মানে ঢাকা যাবে আর কি।
জি,
বাস স্ট্যান্ডে ওই তখন ওখানে দেখা। তা আমরা যে সময় বাড়িতে গেছি ঢাকা থেকে, সাজগোজ, ও সাজগোজ করে গেছে, আমিও সাজগোজ করে গেছি।
জি,
তো সারা রাতে বালুর ভিতরে ওই রকম ঘোরাফেরা করছি, ওরে বালুর ভিতরে শুবাইছি, মাথার চুল টুলাইলে দিলে, মাথার ভিতরে বালু কাপড় চুপুর এলে দিলে, তে তারপরে নাকের অপিল হারা গেছে, মানে দেখতে একটা কিরকম জানি। তখন সারা রাত ঘুমাই নাই, তো এবার মা ওরে জেগেছে, কি তোর এই অবস্থা? কে ফেরোজা বলতেছে, না আমি অসুখ, তো এই জন্য বাড়িতে আসছি, এই জন্য এইরকম দেয়া যাইতেছে।
জি,
তো বলতেছে তোর নাকের অপিল খুল। তখন হাত দিয়ে দেয়া যায়, আসলে নাকের অপিল নাই,
নাকের ফুল পড়ে গিয়েছে,
পড়ে গেছে, হারা গেছে। কয়েকটা তো আমি জানি না, হয়তো বা পাশে পড়ে টড়ে গেছে নাকি। হ্যাঁ, ওরে নিয়ে চলে গেছে। আমি তখন চোয়ানি খেতাম,
চোয়ানি বলতে যেটা বোঝায় যে এক ধরনের মদ,
মদ।
আচ্ছা,
চোয়ানি খেতাম তখন। ওকে বাড়িতে রেখে, শ্বশুর বাড়িতে রেখে আমি আমার বাজারে গেছি, বাজারে যা চোয়ানি খাইছি, বাড়ি আমার বাড়িতে গেছি।
জি,
বাড়িতে মার সাথে কথা বলছি, আমার মা বলছে যে তাড়াতাড়ি চলে যা, তোর বাবা আসলে কিন্তু সমস্যা হবে। আমি চলে আসছি বাজারে, সময় তোমায় কাটা, রাত্রে বাড়িতে মানে শ্বশুর বাড়িতে গেছি, যা দেখতেছি চারু মোড়ে লোকজন বসে হেরিকেন, তখন তো বিদ্যুৎ ছিল না, হেরিকেন নিয়ে নিয়ে মানে অল্প আলো দিয়ে বসে আছে সবাই উঠোনের ভিতরে, হাতে নাটিও আছে। তা আমি সরাসরি যে আমার যে ঘরে থাকতাম সেই ঘরে ঢুকতেছি, ঢুকতেই আমার ওই আমার নানা শ্বশুর ডাকতেছে, এই আলমেদিকা। ডাকার মধ্যে আগে ডাকতো ভাই শোনা বলে, আর আজকে ডাকার ভিতরে কেমন জানি লাগতেছে। তা আমি আসলাম, এসে বস বসলাম। তেমন আরো কইতেছে, হ্যাঁ মুরব্বী কোন, আপনি কোন, কি হয়েছে কোন? আরেকজন কইতে, না আপনি বলেন কি হয়েছে কোন, বলেন। তা আমি বুঝতেছি না কি হয়েছে কি। তখন আমার নানা শ্বশুর ছিল বসে, উনি বলতেছে, কি রে তুই ফেরোজারে কি করছিস কালকে রাত্রে? আমি বললাম, কই কি করছি? ওরে না তুই মেরে ফেলা ছিল হ্যান ত্যান। আমি বললাম, না। তখন ওই জায়গায় ফেরোজা বসা ছিল, তখন ওই হাতে হেরিকেন নিয়ে আলো বাড়া দিয়ে কইতেছে, এই দেখেন, এই দেখেন আমার গলায় পাঁচটা আঙ্গুল বসে আছে, পাঁচ আঙ্গুল আর গলায় আসলে বসা ছিল, বসে গেছে।
আচ্ছা আচ্ছা,
আঙ্গুলের দাগ সাফ হয়ে গেছে, দেখাইতেছে। আমার না শ্বশুর বলতেছে তোরে পায়ের রশি বান্ধে তোরে হাটি কুমল্লির থেকে সিরাজগঞ্জ রোটে নিয়ে যাবো একবার, আবার রোটে থেকে হাটি কুমল্লি নিয়ে আসবো।
হ্যাঁ হ্যাঁ,
তোর এত বড় সাহস তুই পাইছিস কি? এরকম বকতেছে কইতেছে তোর ঝুলে হ্যানতেন তখন গেট করে ফেরে যাবি কইতেছে, এবার যা হয়েছে হয়েছে, এবার তার মতন মাছ করে দেন আর এরকম বললো করবে না,
ফেরে দেবি বলছে। ওকে
তখন কইতেছে তুমি মাফ করে দিবে তাহলে ময় মরি বেড়ে করতে, তাহলে আমার ডাকলে কেন, আমার রাতে 10টা 11টার মধ্যে বসে রাখছো, মশার কামড় খাওয়াইতেছো, তাহলে তুমি মাফ করে দিতে? কয় না আমি আপনারা জানা রাখলেন জিনিসটা পরবর্তী দিন কিছু হয় এই জন্য জিনিসটা জানা।
ওকে ওকে, সে বুদ্ধিমানের কাজ করে যার জায়গা থেকে সঙ্গে
যাক বলে যার যার মতন উঠে গেল। হ্যাঁ বিচার করাচ্ছে না, একজন বিভিন্ন লোক বিভিন্ন কথা বলতে বলতে চলে গেল। যাক আমি গেলাম আমার যে ঘরে শুয়ে থাকি সেই ঘরে শুইলাম, আমার রাত এর সারা রাত ঘুম হয় নাই। হ্যাঁ যে এই কথা আবার বলছে
আপনার ভিতরে রাগ হচ্ছে?
হ্যাঁ এই কথা বলে দিচ্ছে, এত দেখতেছি খুব খারাপ। দেখ সকালবেলা উঠে আমি ঢাকায় চলে আসছি বাসায়, ওকে বলি নাই আর কি, না বলে চলে আসছি। আসার পরে ওই খালা যে বাড়িতে আমি ভাড়া থাকতাম ওর বাড়িতে একটা ছেলে ভাড়া থাকতো,
জি
ছেলে না কয়েকজন বেশ কত বাড়িতে ছিল, ওই বাড়িটার আবার এক সারা ছিল, নাম আমার স্মরণ নাই। তো ওর বগ্নিপতি বলছিল যে দুলাভাই আমাকে 7 দিনের মধ্যে বিয়ে না করা দিলে আমি কিন্তু গেনতে চলে যাবো। তো ওই বানিয়ালের শালির সাথে ওই ছেলের বিয়ে ঠিক হয়েছে, ঠিক না দেখতে যাবে আর কি, রবিবার দিন দেখতে যাবে। আমার বলতেছে আলম চলো যাই, আমার শালির অমুক দেখতে যাবে, তুমি একটু ঘুরে আসেন চলো যাই মুন্সীগঞ্জ।
জি
দেখলাম ঠিক আছে যাওয়া যায়। কবে? মানে রবিবারের দিন। রবিবারের দিন ঠিক আছে গেলাম, ওই ছেলে গেল, ছেলের বগ্নিপতি গেল, আমি গেলাম, বাড়িওয়ালা বাড়িওয়ালার বউ গেল, বাড়িওয়ালার শ্বশুর বাড়ি আর কি। যাওয়ার পরে মানে রাত্রে মেয়ে দেখাইলো, ওরে দেখাইলো আমারে না, মানে ওই ব্যাংকের শালা আছে ওকে দেখাইলো, তার পছন্দ হয়ে গেছে। তো বলতেছে যে আমার তো পছন্দ হয়ে গেছে, তাহলে কথা উত্তর কয়ে তখন বাড়িওয়ালা বলতেছে আমার শাশু শ্বশুরের মেয়ে আছে নুন্নাহার নাম, আচ্ছা ভালো চলো যাই ওটা দেখাই।
এটা আপনাকে দেখাচ্ছে?
না ওই যে ওই বাড়িতে আর একটা ভাড়াইটা ছিল।
আচ্ছা
ব্যাংকের দারোয়ানের শালা, ব্যাংকের আব্দুল্লাভাই দারোয়ানের চাকরি করতো, ওকে দেখাইতেছে।
জি
তো ওই ছেলের কিন্তু পছন্দ হয়ে গেছে, কিন্তু বাড়িওয়ালার সাথে বিয়ে দেবে না, বলতেছে না আমার আচ্ছা ভালো আছে আমার চাচা শ্বশুরের মেয়ে নুন্নার নাম চলো যাই ওকে দেখাই। তো আবার ওই বাড়ির থেকে নুন্নারে দেখাইলো, দেখানোর পরে নুন্নারে ঘর পছন্দ হয়ে গেছে, যাক ওদের ওই বাড়িতে বিয়ে টিয়ে মানে কথাবার্তা সব ঠিক হয়ে গেল যে অমুক দিন আমি বিয়ে শাদী করবো, দিন তারিখ ঠিক করে ওরা পরের দিন চলে আসলো। কিন্তু আমাকে আসতে দিল না, আসতে দিয়ে আমাকে রাখলো বাড়িওয়ালা করলো, থাকো 2-3 দিন পরে একসাথে জমা নি।
ওকে
তো যাক আমি 2-3 দিন থাকলাম। ওই বাড়িওয়ালা
ওই সময় ফিরে যা কোথায়
আমি রাগ করে ছিয়ে গেলাম
বাপের বাড়ি।
হ্যাঁ
আচ্ছা,
আর কুত্তা আমার রাগ হয়েছে।
জি
আমি পরে ওই 2-3 দিন ওখানে থাকলাম, তো ওই বাড়িওয়ালার শালি আবার আমার ওই কাপড় চোপড় পরিষ্কার করে দিছে আর কি, প্যান্ট শার্ট। তা আমার গলায় তখন ওই সাদা চেন পাওয়া যেত 18 টাকা 10 টাকা করে বিক্রি করতো।
জি
ওই চেনটা আমার ছিঁড়ে গেছিল আর কি, আমি গোনা দিয়ে জোড়া লাগাছিলাম। তা আমি আবার ওই চেনটা ওই বাড়িওয়ালার শালিকে দিয়ে আসছিলাম।
যে বাড়িতে আপনি ভাড়া থাকতেন?
হ্যাঁ ওর মানে ওর দেশের মানে শ্বশুর বাড়িতে নিয়ে গেছে মুন্সীগঞ্জ।
আচ্ছা ওইখানে ওই সময়কার ঘটনা এটা?
হ্যাঁ
আচ্ছা।
আসার পরে তো ওনারা আবার ঢাকায় বেড়াতে আসছে, একটা ওদের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আর আমার। তো যা করে মারিয়ালা বলতেছে শোনো ফেরো যা, তোমার মাইয়াটা ভালো না হ্যান ত্যান, তুমি এক কাজ করো তুমি রোকেয়াকে বিয়ে করো। আমারও তো তোমার প্রতি রাগ হয়ে গেছে ফেরোজার প্রতি। আমি বললাম ঠিক আছে আমি আপনাকে পরে বলতেছি ব্যাপারটা। কয় না ব্যাপারটা বলার দরকার নাই, তোমার ঘর ভাড়াও দিতে হবো না, এখানে থাকতে পারবে, তোমাকে একটা রুম ছেড়ে দেবো, কিছু টাকা দেবো, তুমি এখানে আসামাদের ব্যবসা করতে পারবে।
ওকে
আমি দেখলাম কথা খারাপ বলেন, আর ওকে তো আমি রাখবো না। তো যাক এই আমি তো আর জানি না যে ওই মেয়েটা নিয়ে একটা ঘটনা ঘটছে ওদের গ্রামে,
এটা মানে গোপন ভাবে বিয়ে করবেন এরকম একটা চিন্তা ভাবনা মাথায়
নিয়ে আসছে আমি
নিয়ে আসছেন, কিন্তু আপনি সেটা জানেন না?
না আমি জানি রোকিয়ার সাথে ওই এলাকার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, একটা ঘটনা ঘটছে আর কি।
আচ্ছা
এটা আমাকে জানাই নাই, আমিও জানি না। যাক পরে আমি ওটা বললাম ঠিক আছে বিয়ে করা যাবে, আপনি রেডি করেন।
আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে নজরুলের সাথে নজরুলকে কেন্দ্র করে আপনার ওয়াইফ ফিরোজার সঙ্গে যে এই যে আপনার যে সমস্যাটা তৈরি হয়েছে, আপনি কখনো এই বিষয়ে আপনার বন্ধুকে জিজ্ঞেস করেছেন?
না না
জিজ্ঞেস করেনি।
না
তার আগে আপনি আপনার বউর গায়ে হাত তুলেছেন? বউকে কখনো জিজ্ঞাসা করেছেন যে নজরুলের সাথে তোমার কি সম্পর্ক?
না, এটা আমি জিজ্ঞাসা,
তাও জিজ্ঞাসা করেননি,
এতো এই ভুলের কারণে তো আমার এত।
আচ্ছা ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই, ভুলগুলো লক্ষ্য করবেন প্রিয় শ্রোতা। উনি মাত্র দেড় দিন আগে বা দুদিন আগে জেল থেকে বের হয়েছেন, ২৫ বছর দুই মাস এগারো দিন জেল খেটে তিনি এসছেন এবিসি রেডিওর যাহা বলিব সত্য বলিবতে কনফেস করতে। পরিণতি কি সেটা তো আপনারা আগেই জেনে গেছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কি, কিভাবে তিনি অপরাধী হলেন, সেই ব্যাকগ্রাউন্ডটা জানার জন্য আমরা চেষ্টা করছি। ওকে বলেন।
আমি বললাম যে বাড়ি এলাক বললাম ঠিক আছে আমি রাজি বিয়ে করব, আপনি প্রস্তুতি নেন। কথাবার্তা ঠিক হয়ে গেছে, তিন তারিখও ঠিক হয়ে গেছে, আমরা যে ঢাকার যে কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে আমি বিয়ে করতে গেছি, বিয়ে করতে গেছি। যাওয়ার পরে দেখতেছি ওই বাড়িতে যে দুইটা মাইক বাজতেছে, মাইক কিন্তু বর পক্ষে নিয়ে যায়, কিন্তু দেখি কন্যার বাড়িতেই কন্যার পক্ষ থেকে মাইক নিয়ে এসছে বাজাইতেছে। আমি গেলাম বিয়ে খাওয়া দাওয়া করলাম, যে খাওয়া দাওয়া শেষে মাইকালা এসে আমার কাছে বসে আছে, বসে জিজ্ঞাসা করতেছে বাড়ি কোথায়, ঢাকা কতদিন ধরে থাকা হয়। আমি ঘর গলার দিকে টাঙ্গা দেখতেছি, আমি যে চেনটা দিয়ে আসছিলাম সে চেন দর গলা, আমি গলার দিকে খালি টাঙ্গা আছি যে আমার চেনের চিহ্ন আছে, আমি গুণাদেব আনছিলাম, এটা ছিঁড়ে গেছিল, গুণাদেব এনে রাখছিলাম চেনটা, ওই গলার দিকে টাঙ্গা আছি। এর মধ্যে ওই রোকে আবার ডেকে বলেছে যে তোর চেনটা দেখতেছে, এক মাইকালা কেসারা করছে আর ভাবিক দিয়ে। আমি যেভাবে হোক চেনটা আমি গলায় থেকে নিয়ে নিছি, এই না ওই অনেক কিছু ওই দিনই মানে বাড়িতে ওদের
বিয়ের দিনেই ঘটনা অনেক কিছু
ঘটল, যে জানাজানি হয়ে গেল যে ওই ছেলের সাথেই আমার ওই রোকিয়ার সম্পর্ক ছিল আর কি। তারপরে আমি না করিনি, বিয়ে করছি, বিয়ে করে নিয়ে আসছি, লাগাই থাকি, আর আমি দেশে যাই না, ফেরোজার খোঁজ খবরও নেই না বেশ কিছুদিন ধরে নেই না। ওই ছেলেটা মজুবর নাম, আমাকে ও এগারো একদম মিরপুর এগারো আমাকে এসে মাঝে মধ্যে হুমকি দিত ১৩ নম্বরে। হ্যাঁ, আমি ওর জন্য ১০-১২টা মাইক শেষ করছি, মাইকের ব্যবসা করি, মাইক বাড়াতে ওর জন্য আমি ১০-১২টা মাইক শেষ করছি, ওকে ছেড়ে দিতে হবে, অমক করতে হবে, বিভিন্ন হুমকি টুমকি দেয় আমার। এই কথা আমি অবশ্য বলছিলাম বাড়ি এলাক যে ভাই এই ঘটনা কয় না, মজুবর হুমকি দেবে কের লেগে, হ্যাঁ চান তুমি চুপ করে থাকো, চুপচাপ থাকি বেশ কিছুদিন থাকলাম। কিন্তু ওই প্রথম যে আমার ওই ফেরোজার কথা আবার ভিতরে মনের ভিতরে চলে আসছিল, ওর কথা আর বলতে পারি না, যে না এত কিছু করি তারপরে ওর কথা বারবারই মনে হয়, না আমি একটু দেশ থেকে ঘুরে আসি। চলে আসলাম, আসার পরে এখানে আর আটকে গেলাম, আমাকে আর যেতে দিল না, বললো না তুমি জেলার পারবে না, মানে ঢাকা থেকে আমার দেশের বাড়ি বড় বড়ের কাছে চলে গেলাম আবার।
জি,
ওখানে যাওয়ার পরে ওর সাথে থাকি, তো আমি দেশে কি করি, বাড়ির তো আমার বাপ তো বাড়িতে উঠতে দেবে না, আমি বিভিন্ন কাজের সাথে নিত্য আমার বাপ মায়ের কথা শুনতেছি না, হ্যাঁ এই কারণে আমি কি করে খাই। যাকে ওখানে বহুত কষ্ট টষ্ট করলাম, তা আমি ৯১ নির্বাচনে যে কোনো দলের পক্ষে আমি ই করছিলাম, মানে মাইকিং করছিলাম এক মাস, আমার যে এলাকার নেতা ছিল আমাকে ট্যাগা দেওয়ার কথা ছিল, ট্যাগা দিছি
না। কিন্তু আমার একটু জানার দরকার যে ফিরোজার সঙ্গে ওই সময় আপনার ফিরোজাকে জানেনি যে আপনি আরেকটা বিয়ে করেছেন, জানার পরে ফিরোজা কি করেছেন?
ফেরোজা কি করবে, ফেরোজা জানে যা তুই করুক ও আসবি আমার কাছে।
এই ঘরে তো আপনার কোনো বাচ্চা কাচ্চা ছিল না?
একটা ছেলে ছিল, মারা গেছে।
মানে ওই সময়টা কি কোনো বাচ্চা কাচ্চা হয়েছে যখন আপনি বিয়ে করেন? বাচ্চা ছিল একটা, বাচ্চা থাকা অবস্থায় আপনি রোকেয়াকে বিয়ে করেন?
হ্যাঁ রোকেয়াকে বিয়ে করেন।
আগের ঘরেও তো আপনার একটা বাচ্চা ছিল?
ছিল।
ওকে,
ওটা মারা গেছে আর কি,
ও বাচ্চা হয়ে মারা গেছে।
হ্যাঁ, পরে আমি ফেরোজাকে নিয়ে থাকি।
আচ্ছা, তো এটা নিয়ে কোনো সমস্যা হয়নি?
আমি বেড়ানোর কথা বলে চলে আসছি আর যাইনি, ঢাকা আর যাই নেই আমি।
তো ফিরোজা আপনাকে নিল এরপরে, যে বিয়ে করার পরেও আপনাকে জেনে শুনে এটা নিল?
হ্যাঁ তো নেবে, ও তো ওরা একটু গরিব ছিল।
আচ্ছা,
ওর বাপ নাই, মা ছিল শুধু, ভাই বোন নাই, ও একাই ছিল আর কি।
এগুলো খেয়াল করবেন, এগুলো সবাই একটু খেয়াল করবেন। ওকে, আচ্ছা, তো এই যে বিষয়টা, ওই সময় আপনি ইলেকশন নিয়ে কিছু একটা বলছিলেন।
হ্যাঁ, আমি নির্বাচনে যে কোনো একটা দলীয় সাপোর্ট করতাম এবং ওই পক্ষে আমি নিয়ে মানে মাইকিং করছিলাম আর কি, তখন আমার গলাটা ভালো ছিল, এক মাস মাইকিং করছিলাম, তা আমার নেতা আমাকে টাকা দেওয়ার কথা ছিল। তা আমি দেখলাম যে এই আমি যে হাতিগঙ্গল আমার শ্বশুর বাড়িতে আসছি, আমি বেশ মাসখানিক মনে করেন যে আমার বউ বহুত কষ্ট করে আপনি এদাসী না আমাকে খাওয়াইছে আর কি, মানে আমার তো রুজি রোজগার নাই এখানে আসার পরে, তো আমি তো এখানে কোনো রিস্কা গ্রামে তো রিস্কা ফেলাইতে পারবো না, চলার কাজও করতে পারিনি। আমি হঠাৎ করে রোটে স্টেট মতো রোটে দেখি ওই নেতা দুই বেড়ে তেল কিনছে, ডিজেল তেল কিনে দোকানের লাল বেড়ে দোকানের সামনে রেখে দোকান থেকে টাকা দিয়ে যা বলতেছে যে আমার ড্রাইভার আসলে তেলটা দিয়ে দিয়ে।
এটা কে বলছে?
মানে যে ওই নেতা আমার যে
নেতা
আমি দেখলাম সবকিছু এই বলে ও উল্লা পরা যাবে বাসে উঠতেছে। আমি বললাম ভাই তোর সাতা সাত গায়ে দিছে পকেটে টাকা আছে দেখাই যেতেছে টাকা প্রচুর আছে। আমি বললাম ভাই আমার কিছু টাকা দিলে আমি তো চলতে পারতাম, আমি তো টাকা আপনার কাছে পাবো। পায় নাই নাই টাকা নেই এই বলে ও মানে গাড়ি ছেড়ে দিল আর চলে গেল। আমি দেখলাম পাওনা টাকা আমার দিল না, আমার তো সংসার চলতেছে না, আমি কি করি বিভিন্ন টেনশনে আমার মাথায় ঘুরতেছে। পরে আমি মনে করেন যে ওই আতিক মোটর যা আপনার ওই এক প কেরাসিন তেল নিলাম, নিয়ে লুঙ্গিটা বাইন্ধে ওই আটু পন্ত ঢাললাম, ঢালিয়ে ধুলার ভিতরে হাঁকিলাম, ধুলা মুলা উড়ে এসে কেরাসিনের পুর করে থাকলাম। আমি রিস্কের নিচ্ছে ব্যারিং এর ওখান থেকে একটু কালি নিয়ে সাত মাস লুঙ্গি টুঙ্গি মাখাইলাম, মাখা গামছাটা মাজাই বাইন্ধে দুটো ব্যান নিয়ে ওই দোকানদারের কাছে গেলাম। যা বেরোত তো আমি চিনি দেখছি, যা বলতেছি রিস্কা লাগ বলতে এই বেরোত তোলো।
আপনি ভাবটা নিলেন এই কারণে যাতে করে বুঝে যে আপনি কাজ করেন গ্যারেজ বা কোনো কিছু?
হ্যাঁ আমি বলতেছি এই বেরোত তোলো, দোকানদার লাভ দিয়েছে এসে আমার চেহারা দেখতেছে পায়ের নিচ থেকে মাথা মন্ত্র দেখতেছে। বললাম যে আমার পায়ের বেরোল না, হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমার তোলা লাগবে না এই লেবার এই বেরোত দুটো তুলে দাও। বেরোত দুটো তুলে দিয়েছি রিস্কা লাগ করলাম সারো। এদিকে কিন্তু আমি তিন দিন না খাওয়া আছি, আমার বউ না খাওয়া আছে, খুব কষ্টই আছে আর কি। ওই রিস্কা লাগ করলাম তো সারো এদিকে বগুড়াগুলা সারো। কিছু দূর যাওয়ার পরে ওরা আবার ট্যাঙ্কি থেকে চোরাই তেল কিনতো এক দোকানদার।
জি
তা আমি ওই দোকানে যাওয়া নামলাম, ওরা বললাম ভাই ব্যারেল সহকারে দুই ব্যারেল তেল দিচ্ছে।
এক ব্যারেল কত কেজি থাকে বা কত কত লিটার থাকে?
ওটা আমি জানি না,
হিসেবও জানি
না, হিসেবও জানি না দামও জানি না।
আচ্ছা কেরোসিন?
ডিজেল।
ডিজেল ওকে।
তা আমার দিকে তাঁর হচ্ছে দুই ব্যারেল নাম হ তো খুলে দেখলো টেস্ট করলো মাপ দেখলো কত নেবে। বললাম যে একদম ব্যারেল সহকারে 5,000 টাকা নেই। কয় না 3,000 টাকা লাগে এইভাবে কইতে কইতে 5,000 টাকাই দিল। আমি একটু কই রিস্কের টান দিবার কই আবার কই 3,500 এইভাবে করতে করতে 5,000 টাকা দিই নিল। নামা দিলাম, নামা দিয়ে এসে এক বাজার আছে, বাজারে দুই রিস্কা রা খাওয়াইলাম। বললাম ভাই খান যা খাওয়া লাগে খান। আমি দুটো দুধ মালাই খেলাম, পাউরুটি পেলাম, কলা খেলাম। আমি তো দুই তিন দিন খাই না কিছু। খাওয়ার পরে আমি আর রিস্কালারে ভাড়া দিলাম 200 টাকা 100 টাকা করে ভাড়া দিলাম। ট্রেনে 20 টাকা ভাড়া সেখানে দিলাম 100 100 করে। নেওয়ার পরে রিস্কালাও মাথা সাথে আমার দোয়া করতেছে ভাই আমার ব্যবসা যেন উন্নত হয়। এই খাওয়া দাওয়া আমার মোটামুটি মনে করেন যে 4,735 টাকা থাকে রিস্কা ভাড়া টাড়া দিয়ে। আমি ওই দিক দিয়ে আমার শ্বশুর বাড়ি গেলাম, গেলাম দেখতেছি ফেরত ওই এক ডোবাতে মাছ মেরে মাছ মেরে নিয়ে চলে গেছে ডোবাওয়ালা আর কি, পুকুরে মাছ মেরে নিয়ে চলে গেছে। পরে সব সল ফল নেমে ওই দু একটা মাছ পাইলে ওটা ধরে তো ধরতেছে। আমি যা ডাক দিছি, ডাক দেওয়ার পরে কইতেছে কি এসে আসো উঠে আসো। তাই না উঠে আসো আমি মাছ মারতেছি দাঁড়াও। এম না মাছ মারা লাগবে না তোমার উঠে আসো। উঠে আসছে আসার পরে আমি ওই আপনার একটা জিয়া আর টাঁকি মাছ পেয়েছি তো এই দুইটা আসছে। আমি ওই করছি কি ফালা দিছি ফালা দাও কেন খাওয়া লাগবে না ফালা দাও। ফালা দিয়েছে ও কান্না শুরু করছে যে আমি এত কষ্ট করে মারলাম নাম না চলে আসছো। ডুব দিয়ে ঘরের মধ্যে আসলো কাপড় চেঞ্জ করলো, করার পরে বলতেছে এই অবস্থা কে তোমার আলী মালিকে। বললাম যে একটা নাইট কোর্স নষ্ট হয়ে গেছিল তো আমি সেরে দিলাম, এর জন্য আমার এই 4,000 টাকা বকশিস দিচ্ছে আর এটা মজুরি 735 টাকা হচ্ছে মজুরি। তুমি এবারে কাজ জানা করছো? বললাম না জানি দাও বস্তা দাও কি কি লাগবে কোনো তো লাগবো সবই তেল মরিচ পেডা লবণ টবণ সবই লাগবে। আমি আমি হাটে যা ওই আধমন চাল কিনলাম, চালের দাম কম ছিল, বড় মাছ কিনলাম সব তয় তরকারি কিনে দিয়ে বাড়ির দিয়ে আমি বাজারে গেছি যে সত্যি খাস।
তিনটা ঘটনা এখানে চিন্তা করে দেখেন, আমি যখন গল্পটা শুনছিলাম আই ক্যান ভিজুয়ালাইজ অল দোজ থিংস ইন মাই আইস অর মেমোরি হোয়াট এভার ব্রেইন যাই বলি না কেন। একটা ছোটখাটো ঘর সেখানে যার আপনি ডিজেলটা মেরে দিলেন ওই ভদ্রলোকের নাম কি ছিল?
ফজলুল।
ফজলুর কাছে আমাদের এই শাহালম হচ্ছে চোর, আবার শাহালমের জায়গাটা থেকে শাহালম তার ন্যায্য অধিকার বুঝিয়ে নিয়েছে কারণ এক মাস যাবত সে ক্যানভাসিং করেছে সেটা সে পয়সা পায়নি। স্ত্রী সে বুঝতে পারছে না হাজবেন্ড পয়সা কোথা থেকে পেলো, বাজারে আসলো এই পয়সা দিয়ে সে একটু বড় মাছ কিনলো এবং সে এখান থেকে কিছু টাকা সে রিক্সাওয়ালাকে বেশি দিয়েছে। আবার সে তার যে একটু ভালো থাকে একটু যে অন্যরকম থাকা সেটার জন্য সে এখান থেকে একটা পয়সা ব্যয় করে চুয়ানি যেটাকে বলে মন, সেটাও শিখে গেছে। মানে এই জন্যই বলি যে গল্প এবং উপন্যাস যাই বলি না কেন, সেটা আসলে জীবনে কে কখনো ছাপিয়ে যেতে পারে না। আমরা পদ্মা নদীর মাঝির যেই কুবের যেই চরিত্র পেয়েছি, সেই কুবেরের যে চরিত্র, এবং আমি জানি না মানে ওই গল্পের সাথে গল্পের কোনো মিল নেই, কিন্তু সামহাও ওনার বলার ধরন, ওনার দারিদ্রতা, ওনার সব কিছু মিলিয়ে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে উপন্যাসের আরেকটা চরিত্র আজকে যাহা বলিব সত্য বলিব তো মন চাই করতেছে। ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, মাত্র পাঁচ মিনিটের বিরতি। পাঁচ মিনিট পর আমি আরজে কিপি আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। স্টে টিউনড,
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ABC রেডিও 89।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
স্ট্যান্ডে বসে আছি, দুই তিন বন্ধু বসে চানাচুর খেতেছি, এইদিকে আবার ফজল ওই উল্লাপাড়া থেকে ঘুরে আসছে বাড়িতে, দোকানে আসছে। প্রথমে দোকানের দোকানদারে জিজ্ঞাসা করছে বাড়ির তেল কয় নিয়ে গেছে, তো আমি ড্রাইভার নিয়ে গেছে, বাড়িতে গেছে, বাড়িতে যা দেয়া যায় না, ড্রাইভার তেল দেয় নেই, তেল নিলে আবার দৌড়ে আসছে দোকানদারের কাছে যে ভাই আমার ড্রাইভার পেয়ে যে কয় না এত না কালো করে চুললে একটু বাপরি চুল আছে, তো এসে নিয়ে গেছে, তখন কাছে কালো করে চুলে বাপরি আছে, তখন ওই বুঝছে যে তো টার্গেট করছে, যে আমাকে টার্গেট করছে, যত কথা বলছিল এবং আমি যে সময় তেল কিনি তখন ও ছিল সাথে, ও টার্গেট করছে আমারে যে এই কাজ তো তাহলে ওই করছে। পরেও আমার বাড়িতে গেছে, আমার আব্বা বলছে না আমার ওর ওই ছেলের ডাক্তারে আমি না, তো বলছে কোথায় থাকে, বলছে ও তো থাকে ঢাকায়, নাহলে শ্বশুর বাড়িতে আছে। তো আবার আমার শ্বশুর বাড়ি মিলে মানে আরো পাঁচ ছয় জন নিয়ে আসতেছে, আমি রিস্কে ওই স্ট্যান্ডে বসে আছিলাম, পাঁচ ছয় আমরা দুই তিনজন বন্ধু বসে আছি, তেমন পিছনে টাকা দেখি যে ও আসতেছি, আমি তুরন্ত আমার বন্ধু রেখেলাম তোরা বয় আমি চানাচুর নিয়ে আসছি, আমার শ্বশুর বাড়িতে চলে গেছি দৌড়া, যে আমি ফেরোজারে কইতেছি যে এই ঘটনা আমার তো ঢাকা থেকে নিতে আসছে, জানো যে ঢাকা বিয়ে করছে আবার নিতে আসছে, পাঁচ ছয় দিন আসতেছে নিয়ে যাবে আমারে, কয় না তুমি পলাও, তুমি কুশল খাতের মধ্যে যা পলাও, আমি দেখতেছি আমার বাড়ির সাথে কুশল ঘাট ছিল, আমি কুশল ঘাটের মধ্যে বসে আসছি যা থেকে, তেমন ওরা বাড়ির বাড়ির থেকে বলতেছে যে আলম আছে আলম আছে, বলছে না তো ও তো ঢাকা থেকে আসে নাই, ও তো ঢাকায় আছে, বকতে বকতে চলে যেতে সবাই আসু জানতেন, হাত পা ভেঙে দেবো বিভিন্ন কথা বলতে বলতে চলে গেছে। আমি পরে বাড়া আসছি, আমি বললাম যারে না থাকা সম্ভব না, আমি কিছুদিন যা সিরাজগঞ্জ থাকি স্বভাবে, ফেরোজা বলতে হ্যাঁ ঠিকই বলছো তুমি যাও, আমি আবার মনে করেন যে পরের দিন কিছু টাকা দিয়ে আর কিছু নিয়ে সিরাজগঞ্জ চলে গেছি, যা মন্ত্রজালের সামনে মন্ত্রজালের টিকিট কাটতেছি আর কি, ছবি দেখো বারোটার থেকে, তখন পিছনে একজন কাদেরপুর হাত রেখেছি, ফিরে চাইরা দেখতেছি যে আমার এক বন্ধু শফিকুল নাম, বলতেছে তুমি কি করো এখানে, ছবি দেখবো, কন্যা ছবি দেখা লাগবে না, তুমি ওই আসো আমার দোকানে আসো, তা আমি আমার ওর দোকানে গেলাম, আবার মন্ত্রালয়ের সামনেই বড় হোস্টেল করছে আর কি, হোটেলে গেলাম, যা বসলাম, বসে ওইটাই হোটেল আমি করছি, আমার তো বিশ্বাসী লোক নাই, তো তুমি এক কাজ করো আমার এই হোটেলে মেসিয়ারি করো, আমি তো কাজেই আসছি, দেখলাম যে মেসিয়ারি যেহেতু কাজেই আসছি, ঠিক আছে আমি মেসিয়ারি করবো, বললাম ঠিক আছে আমি মেসিয়ারি করবো, বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে কাজে লেগে যাও, আমার ওই হোটেলে কাজে লেগে গেলাম, দেখ আমি কাজে আসছি হোটেলে মেসিয়ারি করতেছি, তিনটার সব শুরু হয়েছে তখনই সবইগুলো করতেছে, তুমি থাকো আমি একটু বাসায় যাই, আমি ঠিক আছে যান, বাসায় গেছে আসে না আসে না, রাত সেই দশটার সময় আর বউ আর শালি নিয়ে আসছি, নিয়ে পিছনে বসার জায়গা আছে, প্রচুর জায়গা ছিল, তখন হোটেলটা বড় হোটেল ছিল খিয়ালি হোটেল, হোটেলের পিছনেও বিশাল জায়গা ছিল বসা, ওর শালিরে নিয়ে ওরে নিয়ে বইরে নিয়ে ও বসে মানে গল্প টল্প করতেছে, আমি গেছি, গেছে যাওয়ার পরে আমার পরিচয় করে দিতেছে, এটা তোমার ভাবি, এটা আমার অয়েত, এটা আমার শালি, তোমার বিয়ে, ঠিক আছে ভালো কথা, ওই ছবিগুলোর সাথে আমি আবার একসাথে কাজ করছি হোটেলে, অনেকদিন ঢাকায় কাজ করছি সেই পরিস্থিতি। একপরে রাত একটার দিকে হোটেল মোটেল বন্ধ করে বড় পুলে জায়গা দিয়ে গেছি, বড় পুলে গেছি। যাওয়ার পরে ওখানে শফিকুল বউ বলতেছে, ভাই তাহলে আমার বাসায় যাইন। বললাম আপনার বাসা কোথায়? কয়কে আপনার বাড়ি চিনতে গেলে তো পাইবেন, আমার বাসা হচ্ছে থানার সামনে। বললাম ঠিক আছে যাব। ঘরে শুয়ে আছে, পরের দিন সকালে স্ত্রী উঠে ঘরটার দোকান মোকান খুলে ঝাড় ঝাঁটা দিয়ে বাসি জিনিস গরম টরম করে দিছি। সকালে নাস্তা মাস্তা বেরছি পরোটা, মালিক আর আসে না, সবগুলোর আসে না, দিন দশটা বাজে তাও আসে না। কেনা আসে না, বাজার করবে, মাছ মাংস আনবে, পাখ করবো, টাটকা জিনিস বাসি জিনিস তো কেউ ফেটেছে না। যাক পরে আসছে, বাজার টাজার করছে, যাক ওর বউয়ের সাথে আমার একটা মানে একটা ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে ছবিগুলোর বউয়ের সাথে। ওর নাম হচ্ছে সাফিক। একদিন হঠাৎ করে আমাকে বলে যে আপনি কাজ করেন, বেলা 12টার দিকে থানার সামনে চলে আসেন আমার বাসায় আসেন। আমি বললাম ঠিক আছে আমার বাসায়। মাঝখানে ছিলাম হোটেলে, তে বাসার সামনে আসলাম, আসার পরে রিস্কে ভাড়া দিয়ে রিস্কে ছেড়ে দিবেন নাকি? আমার কইতেছে না রিস্কে ছেড়েন না, বস্তাটা তুলেন। আমি বস্তাটা তুলছি, ও রিস্কে উঠছে, রিস্কের হুক তুলে দিছে, দিয়ে কইতেছে ওঠেন। বললাম না আপনি যান, আমি আর একটা রিস্কে নিয়ে আসছি। কয় না ওঠেন, সমস্যা কি, আপনি এক রিস্কে গেলে কি হয়েছে, ওঠেন। তা আমি উঠছি যে হোটেলে যাবে, তা আমি উঠছি উঠছি। তারপরে ভিতরে ভিতরে ভয় সম্পর্ক আছে ওর সাথে। তারপরে একটাই তিরিশ খেলা কইতেছে, ভাই বাস স্ট্যান্ড। আমি বললাম ভাবি বাস স্ট্যান্ডে। কয় না চলে না, বাস স্ট্যান্ডে আসলাম কই দেব, আপনি যেখানে নিয়ে যাওয়ার ইচ্ছা হচ্ছে সেখানে নিয়ে চলেন। আমি বলতেছি যে কি ব্যাপার, আপনি বস্তা টাস্তা নিয়ে অত কথা বললে খবর আছে? এই বলে চুল টুল খুলে মুলে আইলা জালিয়া করতেছে, আপনি যেখানে খুশি সেখানে নিয়ে চলেন। আমি ওই যে হোটেলের বউ, সন্দীপের বউ ভাবি, আর সাথে তো এমনি কথাবার্তা হয়েছে এরকম না। যাক আমি ও কিন্তু সবকিছু ওই বস্তার মধ্যে পড়ছে, পাল্লে হারি যা
মানে বিষয়টা হচ্ছে আপনার সঙ্গে ভেঙে যাচ্ছে।
আমি দেখলাম যে
পরিস্থিতি
না, তারপরে আমি বললাম যে আমার কাছে কিন্তু টাকা নাই। দেখতেছে ওই ব্যাগ বা চেন টান দেখতেছে, এখানে 20,000 আছে, প্রয়োজন করলে গলা একটা সোনার চেন ছিল, চেনটা দেখাইতেছে। দেখলাম চলে যায়, আমার ফুপুর বাড়িতে নিয়ে যেতেছি, বাসে উঠছি। তোরে কইতেছে কি জন্য তুমি আসলে, তোমার এক মাস দেড় মাস বেশি বিয়ার বয়স। কয় যে চুপচাপ থাকেন, আশেপাশে মানুষ আছে, যেখানে নিয়ে যেতেছেন ওখানে দেখ। তারপরে
ও জানতো আপনার অতীত লাইফ সম্পর্কে? জানতো
না, না কিছুই জানে,
তিনটে বিয়ে হয়ে গেছে,
না না জানে না, কিছুই জানে না।
একটা কথা কিন্তু বারবার বলছি প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য রাখবেন, শাহ আলম মাত্র দুদিন আগে জেল থেকে মুক্তি পেয়েছে, 25 বছরের জেল জীবন তার। 25 বছর, এগেইন আই এম রিপিটিং, 25 ইয়ার্স, 25 বছরের জেল জীবন পরে সে বের হয়ে এসে তার প্রথম কাজ হয়েছে যাহা বলিব সত্য বলিব দেশে সে কনফেস করবে। জেলের ভিতরে থাকা অবস্থায় সে রেডিও শুনতো এবং এই অনুষ্ঠানটি শুনতো, এবং আমার বিশ্বাস যে এই মুহূর্তে জেলের ভিতরে অনেকেই এই অনুষ্ঠানটি শুনছেন এবং যারা হয়তোবা তাকে চিনবেন। ওকে বলেন।
পরে বলতেছে আশেপাশের লোকজন আছে, যেখানে নিয়ে যেতেছেন সেখানে চলেন। আমি বললাম যেখানে নিয়ে যেতেছি ওই জায়গায় আমার ফুবু আছে, ফুবুর বাড়িতে নিয়ে যেতেছি, ফুবু জানে যে আমার আমি আর বউ আছে ঢাকায়। তুমি গেলে তুমি করো ঢাকা বাড়ি। হ্যাঁ, বিয়ে করছি ডাঙ্গাও, কিন্তু খুব হারা চেনে না, দেখেনি কোনোদিন, আনি নেই দেখেনি, তবে ওটা শিখে দিলাম আর কি। এবারে নিয়ে গেলাম, মানে নিয়ে যাওয়ার পরে খবরে করলাম যে এটা আমি ডাকাবো। দেখবো ফুবু আমার থাকতে দিল, থাকলাম 2-3 দিন। তারা রাত্রে জিগেলাম যে কি কারণে আসলে, তে বলতেছে যে আমার 1.5 মাস ধরে বিয়ে হয়েছে, এই ঘটনা, সারা রাত ট্যাবলেট খা শুয়ে থাকে ঘুম পারে, আর কোনো কাজ নেই। আমি বললাম যে ট্যাবলেট খা ঘুম পারেতে কি আছে? কয় যে কি হয়েছে আপনি বোঝেন না, আমার বিয়ে দিছে, ট্যাবলেট খা ঘুম পারবে এটা হলো। যাকে না বলার পরে আমি বুঝলাম যে হ্যাঁ, ট্যাবলেট ম্যাবলেট খায়, আসলে ও নেশা করে খুব প্রচুর। বাড়িতে ওই আগে ট্যাবলেট এক পাতা মুখের মধ্যে দিয়ে পানি খাওয়া দা, আর কোনো খবর থাকে।
এই ভদ্রমহিলার নাম কি ছিল?
সাফি।
সাফি কি নেশা করতো?
না, ওর
হাজবেন্ড নেশা করতো।
এই ট্যাবলেট খেতে আর কি, হ্যাঁ ঘুম পাচ্ছি। যাক আমি আর কিছু বললাম না, বললাম ঠিক আছে। পরে এবারে নিয়ে আমি চিটাগাং গেলাম।
জি,
চিটাগাং বাংলা বাজারে আমার এলাকার একটা লোক থাকে, কাজ করে, ওর কাছে গেলাম, নাসির নাম। তো নাসির দেখে করতেছি কি ব্যাপার তুমি
জি
এই অবস্থায়? বললাম যে হ্যাঁ নিয়ে আসছি। তো জানে যে বিয়ে করছে হয়তো বউ, বউ কিন্তু দেখেনি, কোনোদিন।
ওকে,
বউ নিয়ে এসলে বাসা নাই, ঠিক নেই, কথাবার্তা নাই, তো দেখলো যে না দেখ আসছে যখন তোর রুমে আলাদা এক জায়গায় বাসা নিয়ে দেখে মানে থাকি খাই দেয় ঘুরি ফিরি। মাস দেরেক থাকলাম, থাকার পরে মনে হয় হঠাৎ করে ওই টাকা ফুরা গেছে, ও বাড়িতে আসার জন্য কান্নাকাটি করে মাঠ দেখার জন্য। দেখলাম ঠিক আছে টাকা ফুরে গেছে চলো যাই। তখন আমি ভুয়াপুর দিয়ে আসলাম, রাতে সন্ধ্যার দিকে আসলাম, আসার খালার বাড়িতে উঠলাম, সিরাজগঞ্জ কোর্টের পিছিয়ে খালার বাড়ি, খালার বাড়িতে ওঠার পরে খালা বকাবকি করতে করতে যে আমার মায়েরা ডেকে নিয়ে আসে। তার মা ও বকাবকি শুরু করছে, দেখি হ্যান ত্যান তুই মানে খারাপ ভাষায় যা আসে তাই বলতেছে। আমার মায়ের কইলাম যে আপনার মেয়ে গেছিল, আমি আবার আপনার ফিরে দিতে আনছি, এই যে জিনিসপাতি সবকিছু আছে। হ্যাঁ তুমি ফিরে দিবে রয়েছো, এটা আবার আমার ওই নেবে হ্যান ত্যান, তুমি এক মেয়ে যেখানে করছি সেখানে চলে যাও, তোমার নামে মামলা করছে, জিটি করছে দুটা।
কে বলছে আপনাকে?
আমার ওই সাফির মা।
সাফির মা?
হ্যাঁ।
ওকে,
বললাম যে মামলা করছে করছে কি হয়েছে, দেখুন না তুমি আরে নিয়ে যাও। আমি বললাম আমার কাছে পয়সা পাতি নাই, আমি আরে নিয়ে কোনে যাবো, তুমি আপাতত জুয়েল গেস্ট হাউসে যা থাকো, সকালে আমি দেখতেছি
ব্যাপারটা।
আমি জুয়েল গেস্ট হাউসে এসে থাকলাম ভোরে রাত দুইটার দিকে আর কি, তখন যৌবনা টেনশন তো, দুইটার দিকে এসে জুয়েল গেস্ট হাউসে আর মা এসে বলতেছে বাবা চিঠিটা নাও, আমার আমার মেয়ে যেহেতু তোমার সাথে গেছে তোমাকে ভালো লাগছে চলে গেছে। আমার আর এখানে কিছু করার নেই, আর এখানে থাকাও যাবে না, মান সম্মান দেওয়া গেছে গেছে, আর চিঠিটা নাও তো রাজশাহীতে চলে যাবো। রাজশাহী গেলে ওখানে লক্ষ্মীপুর বাজারে আমার জামাই আর একটা আছে, তাকে চিঠিটা দিও, তোমার ব্যবস্থা করে দেবে। এ বলে আমার দুজন টেনে তুলে দিই, আমি রাজশাহী গেলাম, যা দেখতেছি হ্যাঁ পাইলাম, হারে দিলাম চিঠিটা, হে বাসায় নিয়ে গেল, নিয়ে রাখলো, বলো ঠিক আছে থাকো, সাথে আমার টাকাও দিয়ে দিছিল 5,000 টাকা। চিঠি কি লাগছে না লাগছে ওটা দেখিনি, আমি থাকি ওনা থাকা শুরু করলাম। তো আবার সেলুন ছিল লক্ষ্মীপুর বাজারে, ওই সেলুনে কাজ করত, নিজেরই দোকান, আমাকে ওইটা ট্রেলিং দেওয়া হইলো আর কি, দাড়ি মারি কাটতে আমি কাটতে পারি না, দাড়ি কেট করে এসে গাল কেটে আসে লাইক থাকি। এদের মনে 10-15 দিন আগে কুরবানি ঈদের 10-15 দিন আগে আমি বাড়িতে আসছি আর কি, ওকে নিয়ে সিরাজগঞ্জে এসতেছি, এসে হাটিকমল্লি নামছি যে একটু বাড়ি দিয়ে ঘুরিয়ে দেয়, দেখ ঘুরে যায় মনে না। আমার সাথে সাথে আমার ওই যে প্রথম বইয়ের মামার শ্বশুর 5-7 জন, আর আমার বউ, আমার শাশুড়ি, নানা শ্বশুর সব হয়েছে, হেসে হেসে বলতেছে কি ব্যাপার আনো, আসো সমস্যা কি, তুমি আর ফিরে গেছো তাই কি হয়েছে, আসো আসো বাড়ি ফুরে আসো। বাড়িপুর ডেকে ডুকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে জোর করেই নিয়ে গেল আমাকে, আর সাফি সাফিও আছে কিন্তু আমার সাথে,
জি
জোর করে ডেকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বসালো, খাওয়া দাওয়া করাইল, খুবই করলো। যে রাত 8টা বাজছে, 8টার সময় আইসা পুরুষ গুণা আমার বাঁধতো, মামার শ্বশুর নানা শ্বশুর পিঠ মোড়া বাঁধলে আমার মনে করেন জাঙ্গা চাঙ্গা কিল বক্সে, আর ওই মেয়েটারে মহিলারা বাঁধছে সাথে বাঁধলে, ওরে মনে করেন যে যার মায়ের যেভাবে মারা সেই মারা মারতেছে, আর মারতেছে মহিলা, আমার মারতেছে পুরুষ।
আচ্ছা,
আমি তো নাক মুখ ফাইটে ফুটে গেছে, রক্ত বাড়াইতেছে, অনাই বিনাই করতেছি, মামা ছেড়ে দেন, এবার কেমন মাফ করে দেন, আর এরকম ভুল হবে না, তুই এরকম করতে করতে তুই চারটে বিয়ে করছিস, তোরা এত বড় সাহস দিল, এটা বহুত কথাবার্তা বলতেছে। যাক পরে বহুত মারা টারার পরে ও তো সেই মারা মারছে, পরে ছেড়ে দিল, দিল খুব ইটি করে কিরে টিরে করার পরে, ছেড়ে দেওয়ার পরে খুব মানে আরো ফেটে গেছে, ওরে নিয়ে আবার ব্যাক করে রাজশাহী গেছি, আমি রাজশাহী যাওয়ার বগ্নিপত্রে কইছি যে এই ঘটনা আমার মারছে, তারা মেডিকেলে ভর্তি করে দিতে হবে।
ওকে,
আমার হালকা কিছু চিকিৎসা দেওয়ার পরে ওকে ভর্তি করে রাখলো, রাখার পরে আমি ওখান থেকে সিরাজগঞ্জে আসলাম, আমার এই সাপির মায়ের কাছে এসে 50,000 টাকা নিলাম, নিয়ে আবার রাস্তায় ব্যাস করলাম, পরে এমন মারামারছে সব হাত পাও ফুলে গেছে, পেট ফুলে গেছে, বাথরুম হয় না ঠিক মতন, মানে কঠিন পারাইছে আর কি পেট টেট দিয়ে। পরে আমি ওখানেই আমার যে তার উঠল যেভাবে হোক, এত তো থাকতেও পারিনি আমি, ছেড়ে দিলে আর কথা আবার ওর কাছে ঘুরিয়ে চলে আসি, যতবার সারি ততবারই ওর কাছে চলে আসি, একে তো বলা যায় না এই করা যায় না, একবারে মেরে ফেলাম যাওয়া হয় সব, এই মনের মধ্যে যেহেতু যায় তখন আমি ইন্ডিয়ান একটা মাছ মার্কেট কিনিস কিনি বারো সিরেজ থেকে কিনি, 90 টাকা দেখি যাকে আমি যেভাবে হোক মারব।
আপনার প্রথম স্ত্রীকে ফিরোজাকে
কারণ ছাড়তেও পারি না, দেখতেও পারি না, এই যে মানসিক একটা টেনশন উঠে যায় মাথায়। একটা ইন্ডিয়ান কিরিস কিনে, কিরিস কিনে ওটা শীতকাল বসে 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 ঈদের আগের দিন আমি আমার শ্বশুরবাড়ি, প্রথম শ্বশুরবাড়ি চলে আসছি ফেরোজার বাড়ি। আচ্ছা দিদি নাই, শ্বশুরবাড়ি নাই, একজন বলতেছে তোমার মামা শ্বশুর কোরবানি দিছে, যে সেখানে গেছে যাও। আমি ওখানে চলে গেছি, যাওয়ার পরে ঈদের দিন থাকছি। ও আমার চাকু কিন্তু খাতাইছে, নাচছে, টিভি দিয়ে ফুটাইছে, আবার বুঝাইছে, সবকিছু করছি।
চাকুটা কেন কিনেছে সে বুঝতে পারে
না, ও তার জিগায় নেই। যাক, পরে আমি ঈদের দিন থাকছি, ঈদের পরের দিন আমার বাড়িতে গেছি, আমার বাড়িতে থেকে পরের দিন আমার ওই খবর বাড়িতে নিয়ে গেছি। খবর বাড়িতে নিয়ে গেছি, ওর মা বাধা দিছিল যে তুই যাস না আলমের, কেমন জানি ভাত টাপ ভালো না, তোর মেরে ফেলাবে, মেরে ফেলাবে, ফেলাবে, যা করে করবে, এটা দেখা যাবে, যাও। গেছি ফুরবাইট নিয়ে গেছি, নিয়ে যাওয়া ফুরবাইট থাকছি। পরের দিন সকালে আমার শাশুড়ি সারা রাস্তা দৌড়ে গেছে, রাত্রে স্বপ্নে দেখছে যে আমি ওরা মেরে ফেলাইছি, যা আমার ফুকুর উঠানে পুকুর ঠাসা পড়িয়া গেছে,
স্বপ্নে দেখেছে।
হ্যাঁ, আমার আসলে মন থেকে ভালোবাসে। আমি আবার পরে ওই কথাবার্তা বলার পরে ওর মা থাকলো না, কিছুক্ষণ পরে রেস্ট করে চলে আসলো। আসার পরে আমি পরের দিন বাড়ির ফুবু বললাম, রাত্রে বলছিলাম ফুবুরে, ফুবু ওই কালকে তো চলে যাবো, আমারে কিছু ওই মুরগি টুরগি ভালো মন্দ খিলে দিই। আর ফুবু সকালবেলা তৈরি করছে, ভালো মন্দ মুরগি টুরগি যাব করছে, পাক শাক করে খাওয়া দিছে। আমি ওরে নিয়ে রওনা দিছি।
ওকে,
রওনা দিছি, বাসে উঠছি, দেখছি যে বাসে উঠছি, ওঠার পরে দেখলাম যে বাস দিয়ে যদি যাই তাহলে আমি দিনে বাগে চলে যেতে পারবো। অর্থাৎ আমরা এটা এক জায়গার নাম ছিল নিমগাছি হল, ছিল সিনেমা হল, হলে ছবি দেখছি আর কি, দুজনে বারোটার থেকে তিনটার শো দেখছি। ছবি দেখে আমরা চড়াপাতে রওনা দিছি, যে চড়ার ভিতর দিয়ে গেলে একটু গেলেও অন্ধকার হবে, চড়ার মধ্যে রওনা দিছি।
জি,
যে চলে যেতেছি যেতেছি, যাই আর কিছু দূর যাই বসি, রাইট হয় নাকি, যাই কিছু দূর যা বসি, রাইট হয় নাকি, এভাবে করতে করতে সন্ধ্যে যে শুনলাম বেলা ডুববে, ওই টাইমে চাকুটা বাইর করছি, করে আমার টিভি মারছি, শব্দ হয়েছে ধাম করে আমার সে দৌড়।
তার আগে কি ও কিছুই বুঝতে পারেনি যে আপনি ওকে মেরে ফেলবেন বা এরকম কোনো কিছু, কিছু সে বুঝতে
না, তখন একটু একটু ওর ভিতরে মানে একটা ইয়ে এসে গেছে আর কি, এই জন্য আসতে বুঝতে পারলাম। ও হাঁটতেছে খুব জোরে জোরে, আমি হাঁটতেছি ধীরে ধীরে, কিন্তু ও হাঁটতেছে খুব জোরে জোরে, মানে খুব দ্রুত গতির দিতেছে আর কি, ও একটু একটু বুঝতে পারছে। আমি পরে যে চাকুটা আমি ওই টিভি দিছি, এক শব্দ হয়েছে তখন মাসে দৌড়, দৌড়ের পরে আমি দামও দৌড় দিছি, দৌড়ের পরেই মনে করেন যে পেছনে যে গাওয়াটা দিছি, ওই গাওয়াটাই মনে করেন যে ওর ফুসফুসে।
ওকে ওকে ওকে, এবং আপনারা যেটা বুঝতে পেরেছেন যে ও যে জেল খেটেছে সেই জেল খাটার পেছনের কারণটাই হচ্ছে এটা, কিন্তু আমরা এই নির্মম মানে কঠিন ভয়াবহতম নৃশংসতম সত্যটা যদিও আমরা বলি যাহা বলিব সত্য বলিব, এই সত্যটা আপনাদেরকে বুঝে নেবার দায়িত্ব দিচ্ছি যে কিভাবে ওই খুনটা করা হয়েছে, আমরা সেটা ইন ডিটেল এখানে উপস্থাপন করছি না। ওকে, তারপরে কি হলো, এই কাজটা করার পরে আপনি কি করেন?
এটা করার পর তো মারা যায়, মারা যাওয়ার পরে আমি তো নিজে
ওই সময়টা তো আপনাকে কোনো কথা বলেছিল?
হ্যাঁ, অনেক কথা বলছি।
কি বলেছিল?
যে আসলে তুমি অনেক কিছুই ভাবছিলে, অনেক কিছুই করছো, আসলে
এটা কি ওকে মানে মৃত্যুর সময়টাতে,
মৃত্যুর সময় আসলে আমি আমাকে যা তুমি মনে করছো না, না তুমি ভাত কাপড়ও ঠিক মতন দাও না, তারপরেও যখন তুমি দেখছো যে অবস্থায় আমি চলে গেছি, কোনো কথা বলি নাই, সেই অবস্থায় আমি চলে গেছি। হ্যাঁ, আমার মা নানা সবাই আমাকে বাধা দিছে, তারপরও তোমার প্রতি আমার ই ছিল, টান ছিল, যে আমার বিশ্বাস ছিল যে তুমি কোনোদিন আমাকে মারতে পারবে না, যেখানে যে অবস্থায় আমাকে যেতে বলছে আমি সেইভাবেই গেছি। মানে বেশিক্ষণ কথা বলতে পারে নাই, 5-10 মিনিট কথা বলছে।
এটা কি মানে আপনি ছুরি মারার পরে?
হ্যাঁ, তারপরে মনে করেন যে আমার তখন আর এই ছিল না আর কি, আমার তো জ্ঞান আমারও ছিল না, এলাকার লোকজন আমাকে বলছে, আমি জেল থেকে বাড়ি আসার পরে আমাকে বলছে আমি তখন নাকি পাগল হয়ে গেছি।
মানে ওই কাজটা করার পরে আপনি কোথায় ছিলেন, পালিয়ে গিয়েছিলেন নাকি?
পালিয়ে যায়নি, আমি চাকর সহকারে থানায় ফাঁড়িতে ফেলে গেছিলাম।
ফাঁড়িতে কি
মানে? পুলিশ ফাঁড়ি। পুলিশ ফাঁড়িতে যা সারেন্ডার ছিল।
এই কথাগুলো যদি মৃত্যুর সময় ও না বলতো আপনাকে, আপনি কি সারেন্ডার করতেন?
সারেন্ডার আমি করতাম।
আগে থেকেই প্ল্যান ছিল যে মেরে তারপরে সারেন্ডার করবো?
তারপরে শুনছি আর আমি যে সময় বাড়াই আমাকে বলছে অনেকে যে আমি আমার মাথা টোন ঠিক ছিল না, আর আমি প্রচুর পরিমাণ তো নেশা করতাম, ওই
জোয়ানি গুলো খেতেন,
এখন খাই না, নেশা টোটালি বাদ।
এই প্রথম আপনি জেলে গেলেন না, কোর্টে কোর্টে কি বললো আপনাকে আমি একটু শুনতে চাই। যেহেতু আপনি ওখানে গিয়ে নিজে সারেন্ডার করেছিলেন, সেহেতু আপনি ফাঁসির আপনার ফাঁসির রায় হয়নি, আমি যদি ভুল না করে থাকি। নিজের সারেন্ডার করার কারণে আপনার শাস্তি কিছুটা কম হয়েছে, তাই কি? ওকে, আপনি তাহলে আমাকে একটু বলেন বিস্তারিত, আমি কেসটা শুনতে চাই যে কি ঘটেছে একের পর এক আপনি সারেন্ডার করার পর থেকে।
সারেন্ডার করছি, আমাকে থানায় নিয়ে গেছিল, থানায় নিয়ে আমাকে আমার কেস সাজাইছে, সেখান থেকে ম্যাজিস্ট্রেট এর কাছে নিয়ে গেছে, ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করছে, আমি ওনার কাছে স্বীকার করছি যে আমি ফোন করছি। কি জন্য ফোন করছে? এই কারণে, ওখানে একটা পয়েন্ট ছিল তারপরে কোর্টে সাক্ষী হলো, সাক্ষী টাক্ষী দিল।
সাক্ষী কে দিয়েছে?
সাক্ষী আমার শাশুড়ি দিছে, আমার শাশুড়ি দেখে নাই, দেখা সাক্ষী কেউ নাই, কেউ দেখা সাক্ষী দেয় নাই, আর বিচার তো হয় দেখা সাক্ষীর প্রতি। সাক্ষী আমার দেখা সাক্ষী ছিল না। তারপরেও আমি থাকছি কারাগারে ছিলাম, প্রথম যে সময় ঢুকছিলাম কারাগারে, তখন তো আমি আপনার মাটির হাঙ্কিতে ভাত খেতাম। মাটির হাঙ্কি কি চেনেন কিনা জানি,
মাটির ওই প্লেট,
প্লেট, হ্যাঁ, প্লেটে ভাত খেতাম, এবং ওই প্লেট দিয়েই বাথরুম করতাম।
বাথরুম
করে ওই প্লেটে পানি নিয়ে
ওইটা দিয়ে, ওইটা দিয়ে বাথরুম, এবং ওটা দিয়ে ভাত।
বর্তমান সরকার ট্র্যাক করছে কারাগারের জন্য, অনেক উন্নয়ন করছে আর কি, অনেক সুবিধা। তখন শুয়ে থাকছি আপনার একজনের পরে একজন শুয়ে থাকছি, বাথরুমের পানি এসে শরীরে পড়তো, কাপড় শুয়ে পড়তো, সারা শরীরে চুলকানি পচরা হইতো। তখন আমি যে সময় ঢুকছি তখন তো খুব নির্যাতন ছিল, খুবই, যারা পুরাতন আসামি একপাহারা তারা ওই নতুন আসামিদের খুব নির্যাতন করে আর কি, এক ধরনের নির্যাতন করতো, পয়সা পাতি নিত এইভাবে, ওরা এইভাবে করতো, পয়সা পাতি নিত। বর্তমান সরকার এটা অনেক উন্নয়ন করছে দেশের, আপনার 68টা কারাগার বাংলাদেশে, 68টা কারাগারে অনেক সুযোগ সুবিধা পেয়েছে, বন্দীরা ফ্যান দিছে, আপনার টেলিভিশন দিছে, থাকা খাওয়া সুবিধা দিছে, দুর্নীতি বন্ধ, দুর্নীতি হয়।
আমরা এখানে আরেকটা বিরতি নেব এবং 25 বছরের ওনার যে কারাগার জীবন সেটা নিয়ে আমরা অবশ্যই কথা বলব। এই ফাঁকে আপনাকে একটা কথা বলতে চাই প্রিয় শ্রোতা, যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি, 09613892892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন, এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। আরো একবার স্বাগত, 4 মিনিট পর আপনারা শোনা শুরু করলেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 তে। আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে, পেজের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন শাহ আলমের জীবনের অপ্রিয় সত্য। আমরা কথাটা বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। শাহালম, তারপর
কারাগারে দেখে আমি বুঝতে পারলাম যে কারাগার যে আসলে কি কারাগারে। কারাগারে ঢুকে আমি আমার সবচেয়ে আমাকে যে বেশি ভালো আদর করত ভালোবাসত দাদি, সে মারা গেছে। আমার মাকে হারাচ্ছি, আমার বড় বোনকে হারাচ্ছি, স্বাস্থ্য বোনকে। আমার শুধু কারাগার এমন একটা কষ্টের জায়গা যা বলার মতো না। আমার দুটো ভাই, ছোট দুটো ভাই আমাকে দেখাশোনা করত কারাগার। আমার বাবা আবার বিয়ে করছে, ছোট মা। বাবা দেখতো খুব কম দেখত, কিন্তু ওই দুটো ভাই স্বামীন আর মানি আমাকে দেখাশোনা করত কারাগারে। প্রথম যে ঢুকে যে অবস্থায় থাকছি তা বলার মতন না। বিভিন্ন দিক দিয়ে নির্যাতিত হয়েছি। 96 সালে আমার সাজা হয়।
জি,
সাজা হওয়ার পরে আমি রাজশাহীতে যাই।
96 সালে আপনার যখন সাজা হয় তখন আপনার বয়স কত ছিল?
96 আমার বয়স ছিল, আমি যেতে ঢুকছিলাম 19 বছর বয়সে 92 সালে।
নোট দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, 19 বছরের টকবগে যুবক, সে তার জীবনের 25টা বছর জেলে শেষ করে এসছে। একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন যে 19 বছরের যে খামখেয়ালিপনা, লাভ, ইমোশন, একের পর এক ভুল, এবং তার জীবন থেকে 25টা বছর নিয়ে গেছে। 19 এবং 25 সব মিলিয়ে হচ্ছে 44 বছর। এই মানুষটার বয়স এখন 44 কিংবা 45। 44 এবং 45 একটা পুরুষ জীবনের অন্যতম পরিণত বয়স, যেই বয়সে এসে নতুন করে ঘুরে দাঁড়ানো, নতুন করে কোনো কিছু করা আমাদের সামাজিক প্রেক্ষাপটে অনেকখানি কঠিন। এবং 60 বা 70 বছরের গড় আয়ু জীবনে 25টা বছর, 19, সব বয়সে তো আসলে একই রকম গুরুত্বপূর্ণ না। জীবনের শেষ দিককার বয়স, কৈশোরের বয়স, শিশুকালের বয়স কিংবা যৌবনের বয়স, সবচাইতে ক্রিম এজ, সবচাইতে ভাইটাল এজ যদি বলি, এই যে 25 বছর 19 থেকে শুরু করে সবচাইতে ইম্পর্টেন্ট এজটা, উনি ওনার মানুষ জীবনের এই যেটা তিনি জেলে কাটিয়ে আসলেন। পাপের প্রায়শ্চিত্ত অফকোর্স। ভুলের জায়গাগুলোতে আপনারা নিশ্চয়ই জানেন যে ভুলটা কি হয়েছে, কিন্তু আমরা স্পেসিফিকলি তার কাছ থেকে শুনবো তার মূল্যবোধের জায়গাটাতে। জি, জেল জীবনের গল্প বলছিলেন আপনি, বলুন।
জেলে ঢোকার পর থেকে আমার বাবা মা কথা বেশি বেশি মনে করত, আমার স্ত্রী যেটা মেরে ফেলেছে তার কথা মনে করত। যে যদি বেঁচে থাকতো, আমি দেখছি অনেক লোকের আত্মীয় স্বজন দেখা গেছে স্ত্রী বেশি আসত, ওই জায়গাটাই আমার বেশি বেশি মনে করত। রান্না করতাম, খেতাম না ঠিক মতন, গোসল করতাম না, ঘুমাইতাম না ঠিক মতন, কিন্তু প্রচুর মনে করত। মনে পড়েও কি করি, কিছু তো করার নাই। আইন তার নিজ গতিতে চলে। আমার সাজা হলো 96 26 26 আগস্ট। আমাকে রাজশাহী যাই, ওখানে থাকি, কাজকাম করি, কিন্তু বারবার আমার যে ভুলগুলো আমি করছি জীবনে, এই কথাগুলাই আমার বারবার মনে পড়ে। আল্লাহর কাছে খুব কান্নাকাটি করি, আল্লাহ তুমি আমাকে মুক্তি দাও, আমি জীবনের যে ভুল করছি বাকি জীবনটা সেই ভুলের জন্য যা কিছু করার বাইরে যা করি, দোয়া নামাজ রোজা করি, বাপ আছে বাবার সেবাটা করি, এই সমস্ত চিন্তা ভাবনাই সব সময় ভিতরে আমার।
আপনার ডেইলি রুটিন কি ছিল, মানে সকালবেলা একেবারে ঘুম থেকে ওঠার পর থেকে একেবারে ঘুমোতে যাওয়ার পর্যন্ত কি হতো আমাকে একটু বলেন তো। আমি এই জেল জীবনের গল্পটা এই কারণেই বেশি বেশি তুলে নিয়ে আসতে চাই যাতে করে মানুষ একটু হলেও সচেতন হয়। হ্যাঁ বলেন।
সকালে ঘুম থেকে উঠতাম, রুটি দিত, একটা গুড় দিত, রুটি খেতাম গুড় দিয়ে, তারপরে কাজে যেতে হতো। হয়তো
কি কাজ করে তো
এখানে বিভিন্ন দফা আছে, বাগান আছে, ভিতর বাগান, ফুল বাগান,
হ্যাঁ,
কাঠ মিস্ত্রি, দর্জি, কামার মিস্ত্রি, তারপরে রাইটের, বিভিন্ন লোকের বিভিন্ন কাজ, যারা চৌকায় পাকশাক করা, আপনার ক্যান্টিন চৌকায় পাকশাক করা, সেবকগিরি করা, মেয়ানগিরি করা, নাপিত দফা। আমি ওই ধোপা চালিতে থাকতাম,
ধোপা
ধোপা
কাপড় পরিষ্কার করা,
কাপড় পরিষ্কার করতাম, ইস্ত্রি করতাম, পড়াই 11টা পর্যন্ত কাজ করতাম, কাপড় ধুইতাম, দিয়ে ওটা মেরে দিতাম, 11টার পরে গোসল টোসল করে চারটার করে ফাইল বসা লাগে গুন্তি দেওয়া লাগে। গুন্তি দেওয়ার পরে আবার ওই ভাত, তখন দুই বেলা রুটি ছিল আর কি,
জি,
এক বেলা ভাত, আবার মনে হয় যে ভাত ধরে খাইতাম, চারটে রেখে দিতাম, সন্ধ্যার সময় খাম, কারণ সন্ধ্যার সময় রুটি দিত। আবার মনে হয় যে ওই 1:30 দিকে আবার চালি সেক্টর আর কি, দেড়টার সময় চালি সেক্টর, ওই চালিতে আবার কাজ শুরু করে দিতাম, যে সমস্ত কাপড় ধুয়ে দিতাম এবং উল্টা দিতাম, শুকনা গুনা ব্যাগের মধ্যে ভরতাম, ব্যাগের মধ্যে ভরে ইস্তারি করে আবার প্যাকেট করে দিয়ে দিতাম। ওই আবার মনে হন যে পাঁচটা পর্যন্ত কাজ করতাম, বিকাল পাঁচটার সময় চালি ছেড়ে দিত, একটু ঘাটা উঠা করার পরে আবার মনে করেন যে খাবার টাবার ধরে পনেরো ছটার সময় লক আপ করে দিত আর কি, আর কোনো ই নাই। লক আপে যাইতাম ওই তখন আপনার আমাদের ওই পোশাক থাকতো সাদা পোশাক, কয়েকটি পোশাক ওই পরেই থাকা লাগতো, রাখতো শুয়ে থাকা লাগতো কয়েকটি পোশাক পরে, এখন থাকা লাগে না, এখন সিভিল পরেও থাকে, কিন্তু তখন কয়েকটি পোশাক পরে থাকা লাগছে, ওই কয়েকটি পোশাক পরে দেখতাম, দেখা যেত গরমের মধ্যে তখন তো ফ্যান ছিল না, ফ্যানও ছিল না, টিভিও ছিল না, গম তো না, ওই আপনার কাপড় দিয়ে পাখা বানায় পাখা বানায় নিতাম, যার যার মতন ব্যবহার করতাম। আর ওই সব বন্ধু বান্ধব তৈরি হইতো বিভিন্ন জায়গার লোক, মানে কয়েকটি যারা আছে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয় আর কি, বন্ধুত্ব তৈরি হওয়া যায়, ওদের সাথে গল্প টল্প করে দশটার আগে ঘুমা যাওয়া লাগতো, দশটার পরে কোনো গল্প করা চলবে না, এটা তেলকুটের বিধান, দশটার পরে সবাই ঘুমা যেতে হবে। আবার কেউ যদি বাথরুম যায় তাহলে ওই আপনার যারা পাহারাদার আছে ডিউটি করে
ওদের পারমিশন নিয়ে,
ওদের পারমিশন নিয়ে যেতে হবে। আবার যদি বাথরুমে যা দশ পনেরো মিনিট বেশি থাকা হয় তাহলে আবার ওরা যা ফুটতে পারবে যে কি করতেছে। এবার থাকি আমি আমার জীবনে একটা ছেলেপা ছিলাম, ওর মা ভিক্ষে করে খাই, দৈনিক কান্ত তোর একদিন ডেকে নিয়ে এসে বসাইলাম, কান্দিস কে কাদা, অল্প বয়স আর কি, কাঁদিস কেন, কয় ভাই বাড়ির যাবো মার কাজ যাবো, খালি মা মার কথাই বেশি বলতো, তোর মার কাঁদতে তোর মা কি করে, কয় আমার মা ভিক্ষে করে, তুই বাড়ির কোনোদিন ওই মাছ মাংস খাইছিস, কয় না, রুটি খাইছি আটার দাই খাইছি, তো তুই প্রতিদিন মাছ মাংস খাইতেছিস, এক টুকরো হলে খাইতেছিস, তারপরে তোর মায়ের কাছে দেবের চাষ করে, ওই ভাই যদি আমি ওই মাছ মাংস আমার দরকার নাই, আটার দাই না খাওয়া যদি থাকি ভাই, তা মার কাছে থাকা আমার গম ধরে, এনে গম ধরবে না ভাই, মা যে কি জিনিস, মা ভিক্ষে করে না খাওয়ালেও আমি মায়ের কাছে থাকবো, মানে ছোট তো ছেলেটা,
ছেলেটা ছোট ছিল,
আসলে তো উনি দেখছি যে জেলখানায় কেউ থাকতে পারি, আর মা বিক্রি করে খাওয়ায় না খেলেও জেলখানা থাকবে না।
ঈদের সময় কি করতেন, পঁচিশটা বছর যেহেতু পার করলেন,
ঈদের সময় কান্নাকাটিটাই বেশি হইতো, বন্দীদের মধ্যে কান্নাকাটি আর কান্না ও সবাই, মানে কিছুটা হলেও চোখের পানি সবাই ফালায়, কারণ বছরকার দিনে খাওয়া দাওয়া জেলখানা ওই সময় ভালোই দেয়, ঈদের দিন পায়েস পোলা মাংস বোনা খিচুড়ি ইলিশ মাছ, কিন্তু খাবার ধরত না, বেশিরভাগ ভাই বোন বাবা মায়ের কথাই মনে করত, ঈদের সময় নামাজ পড়তেন, তারপরে কান্নাকাটি বেশি, যে আজ বাবা মার কাছে যদি থাকতাম তাহলে সবাই একসাথে বসে খেতাম, খাওয়ার ভাগ্যটা নাই, কান্নাকাটি হতো আর বেশি।
শুধু একটা কথাই বলার আছে, আমরা সবাই যারা প্রাণীকূলে আছি প্রতিটি মানুষই সৃষ্টিকর্তা তার নিজ ইচ্ছায় ভালোবাসায় সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষই ভালো মানুষ, মানুষ সিচুয়েশনে পড়ে, মানুষ বাধ্য হয় খারাপ কাজ করতে, মানুষ একটা পরিবেশ না পেলে, মানুষ কারো দ্বারা ডিমোটিভেটেড হলে, মানুষ সুন্দরভাবে তাকে পরিচর্যা করে বড় না করলে, কিংবা যদি এক কথায় বলি একটা শক্তিশালী রিজন না থাকলে কেউ কখনো খারাপ কাজ করে না, এবং যে মানুষটা খারাপ কাজ করে সেই মানুষটার দিকে আমাদের তীর মারার আগে কি কারণে সে খারাপ কাজটা করলো সেই কারণটাকে রিমুভ করা উচিত, যাতে করে তার মতো করে সমাজ আর কেউ কখনো না হয়। এই তো মাত্র কদিন আগে ফেসবুকে যে ঘটনাটা আমাকে অত্যন্ত রকম কষ্ট দিয়েছে, কারণ আমি নিজেও এখন একটা সন্তানের বাবা, এবং সেটা হলো সাত বছরের একটা মেয়ে তাকে রেপ করেছে একটা কিশোর, এবং যাত্রাবাড়িতে এই ঘটনাটা ঘটেছে, রেপ করার পরে তাকে মেরে ফেলা হয়েছে। ওই মেয়েটার ছবিটা যখন আমি দেখেছি আমি আমার নিজের সন্তানকে অনুভব করেছি সেখানে, এবং আপনি আবার পরক্ষণে যখন ওই কিশোরকে পাশাপাশি দাঁড় করিয়ে যখন ছবিটা ছাপানো হয়েছে ফেসবুকে, এই ছবিগুলো ছাপানো উচিত না, আমি মনে করি ছবিগুলো দৃশ্যমান করা উচিত না সোশ্যাল মিডিয়ায়, কিন্তু যখন দেখছিলাম মানে এতটাই খারাপ লাগছিল যে এই ছেলেটা কি সারা জীবনে কোনো ভালো কাজ করে নাই, এই ছেলেটা কি জন্মের পর থেকে শুধু খারাপ কাজ করেই যাচ্ছে সমাজে, এই ছেলেটা তো অনেক ভালো কাজ করেছে সমাজে তার জীবন দশায়, এর মধ্যে অনেক ভালো গুণ ছিল, তাহলে একটা সিচুয়েশনে সে এত ভয়াবহ রকম দুর্ধর্ষ রকম খারাপ কাজ কেন করলো, ব্রেনের ভিতরে নিশ্চয়ই এমন কিছু থাকে, আমাদের মনুষ্য আচরণের মধ্যে, কেউ না, আমি বলছি ইনক্লুডিং মি, এভরিবডি, প্রত্যেকের মধ্যে, আমরা কেউ মহামানব না, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ভুল আছে, অপরাধ আছে, কিন্তু সেই অপরাধটা সিচুয়েশনাল, এবং সিচুয়েশনটা কেন ক্রিয়েট হয় এটা যদি আমরা জানতে পারি, এটা যদি আমরা রিমুভ করতে পারি, তাহলে এই ধরনের ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো, নইলে এরকম ঘটনা ভবিষ্যতে হয়তো আরো অনেক জন্ম নেবে, হয়তো সেটা পত্রিকায় আসবে না, হয়তো সেটা সোশ্যাল মিডিয়াতে কেউ জানবে না, নীরবে নিভৃতে হয়তো অপরাধটা হয়ে যাবে। এবং আমরা মূলত যেটা করি সবাই, বিশেষ করে গণমাধ্যমের জায়গাটা থেকে আমি বলবো, ইনক্লুডিং সোশ্যাল মিডিয়া, সেটা হচ্ছে কোনো একটা অপরাধীকে পেয়ে, কোনো একটা ঘটনা ঘটলে, সঙ্গে সঙ্গে তার দিকে আমরা যেভাবে তীরটা ছুড়ে মারি, তাকে নিয়ে যেভাবে ভৎসনা করি, তাকে নিয়ে যেভাবে গালমন্দ করি, তাকে নিয়ে যেভাবে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাই, এটা আমাদের ফার্স্ট ইমোশন, এটা আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। এই তাৎক্ষণিক প্রতিক্রিয়ার স্থায়িত্ব খুব অল্প, এটা হয়, হওয়ার পরপরে মনে হয় যে নিজের ভিতরে একটা রিয়াকশন ক্রিয়েট হলো, সেটা উগড়ে দিলাম এবং আমি ভুলে যাই। কিন্তু আমরা যদি একবারের জন্য একটু চিন্তা করে দেখি, যেই লোকটা এই খারাপ কাজটা করেছে, যেই লোকটা এত বাজে একটা কাজ করলো, এই লোকটা কি সারা জীবনে কোনো ভালো কাজ করেনি, কিংবা এই লোকটার এই খারাপ কাজের জন্য আমি তাকে যে পেনালাইজটা করছি সেটা না হয় ঠিকই আছে, কিন্তু পেনালাইজ করাটাই কি শেষ হয়ে গেল? এ কেন এই ধরনের কাজটা করলো? সেই কেন থেকে যদি সোসাইটিকে বের করা না যায়, সেই কেন থেকে যদি পুরো কমিউনিটিকে বের না করা যায়, তাহলে কিন্তু আপনি বিপদমুক্ত না, আমি কিন্তু বিপদমুক্ত না, কেউই কিন্তু বিপদমুক্ত না। আজকে যে ধরনের অসুস্থ একটা পারিবারিক সম্পর্কের মধ্যে, 19 বছরের জীবনে তার চারটি বিয়ে, তার পরিবারেরও ভুল আছে কিন্তু, এবং আমাদের দেখবেন আমাদের সোসাইটিতে একটা মারাত্মক রকমের একটা ভুল ধারণা আমরা সবাই পোষণ করি, ছেলে কিংবা মেয়ের মধ্যে যখন এই যে এক ধরনের সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, অপ্রাপ্ত বয়স্কে হোক বা প্রাপ্ত বয়স্কের জায়গাটা থেকেই হোক, আমরা ধরেই নিই যে তাকে বিয়ে দেওয়া মানে হচ্ছে সব সমস্যার সমাধান, ছেলেই হোক বা মেয়েই হোক। উনি কিন্তু আগে একটা বিয়ে করেছিলেন, ওই বিয়েটা একটা পারিবারিক ভুল সিদ্ধান্ত ছিল ওনার মায়ের, ওনার মায়ের বলতে আমি যেটা বোঝাচ্ছি ফিরোজার মায়ের, কারণ ফিরোজার মা কিন্তু বিষয়টা জানতেন। এবং তারপরে দেখুন এই ভদ্রলোক শাহালুমের বাবা কোন একটা ঘটনার প্রেক্ষাপটে তাকে জানিয়ে না জানিয়ে না শুনিয়ে আরেকটা বিয়ে দিয়ে দিলেন, এই যে বিয়ে নামক যে ভুল, এবং তারপরে তার আরো দুটো ভুল, এই এই ভুলের জায়গাটা থেকে সবচেয়ে বড় খেসারতটা কে দিল? সবচেয়ে বড় খেসারতটা দিল আমাদের আজকের থেকে। 25 বছরের গল্প শুনছিলাম, নিশ্চয়ই সেখানে ফাঁসির অনেক আসামিও পেয়েছেন, এরকম কোন আসামি কি ছিল যাদের সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল ফাঁসির আসামি, এবং সে জানত কালকে তার ফাঁসি হয়ে যাবে বা কালকে তার শেষ দিন, এরকম কোন আসামির সঙ্গে কি কথা
হয়েছিল? আমি দেশমা কাশিমপুর হাই সিকিউরিটি ছিলাম,
জি,
ওখানে অনেকেই জানত আপনার কিছুদিন আগে মুক্তি হন না, ওর ভাইয়ের ফাঁসি হয়ে গেল, সকাল থেকে 2-3 দিন আগে থেকে জানতো যে আমার 2-1 দিনের মধ্যে ফাঁসি হওয়া যাবে।
ওই সময়টাতে ওদের রিয়াকশনটা কি হয়?
ওরা তো সবচেয়ে বেশি হচ্ছে আপনার আল্লাহর ডাকা,
আল্লাহকে ডাকাটা কি করে
নামাজ পড়ারা তবা এগুলি বেশি করে। আমি ওখানে ওখানে আমার কাজ ছিল, আমি কাজ করতাম, ওদের সেবা যত্ন করতাম, সেবা যত্ন বলতে কি দেখাশোনা করতাম, ওদের খাবার টাবার এনে দিতাম। আমি তো লাস্ট পারাছি হচ্ছে কাশিমপুর হাই সিকিউরিটি জেল থেকে, ওখানে ছিলাম, ওরা জানত, জানলেও কঠোর নিরাপত্তা থাকতো।
জি, আপনি যে বের হলেন 25 বছর পরে, বের হওয়ার ঘটনাটা একটু শুনতে চাই। মাত্র 2 দিন আগে আপনি বের হয়েছেন, আপনি যেটা বললেন, আপনি আগে থেকে জানতেন যে আপনার মুক্তি হচ্ছে?
না, আমি
জানতেন না।
19 সালে বারান্দার আমার ই ছিল।
আচ্ছা,
19 সালে শেষের দিকে আমি বাড়াইতেন, তা আমি যে হাজতবাস, আমি হাজতবাস পায় আমি বাড়াইছি, আমার ওই আপনি সরকার হাজতবাস বেড়ে দিছে, বের করে আমি জানতাম যে আমার তো, আমি তো হাজতরে হাজত দিয়েছিলাম 4 বছর 2 মাস 7 দিন, এটা পাইলে আমার সাজা কাটা শেষ হওয়া যাবে।
জি,
যাই এটা আপনার ওই হাইকোর্টে এটা রায় দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে ওটা কারা কর্তৃপক্ষ ওটা সঙ্গে সঙ্গে বেড়ে দিচ্ছে, বেড়ে দিয়ে আমার আমি যেদিন আমাকে বেড়ে দেয় তার আগের দিন আমি জানি কাজ বাড়ান, আমি পরে পরের দিন রেডি মেডিও থাকলাম, ইনশাল্লাহ 6 ঘন্টায় বাইর করে দিচ্ছি। ভালো ভালো লাগলো কি বাড়িতে তো আসে তেমন একটা যে সুখে আছে।
এই 25 বছর পর বের হওয়ার পরে শাহ আলম কি পেল? আসলে একজন 25 বছরের কয়েদি কিংবা জেল খাটা মানুষের সমাজে ফেরার পর জীবনটা কি স্বাভাবিক হয়? আপনি চোখ বন্ধ করেই উত্তর দিতে পারেন না। অর্থাৎ একটা বার একটা মানুষ জেলে যাওয়া সারাটা জীবনের জন্য তার জীবনটাকে শেষ করে দেয়। আমরা একটা কাজ করি, ছোট্ট একটা বিরতি নেই, এরপরে উনি বর্তমানে কেমন আছেন সেটা নিয়ে আমরা জানবো। সবসময় বলি, বারবার বলি, আবারও বলবো, যে একটা অপরাধ কখনোই কাউকে ছাড় দেয় না, সেটা বিভিন্ন ভাবে আপনার জন্য পেনাল্টি হয়ে আসে। যারা অপরাধ করছেন তারা থামুন, যারা অপরাধ করার চিন্তা ভাবনা করছেন তারা থামুন, এবং যারা অপরাধ করে মনে করছেন পার পেয়ে গেছেন তারা সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে নিন। কারণ আপনি জানেন না সৃষ্টিকর্তা কোন সময় কিভাবে আপনাকে হয়তো বা এই অপরাধের শাস্তি দিতে পারে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, মাত্র পাঁচ মিনিটের, পাঁচ মিনিট পর আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
পাঁচ মিনিট পর প্রিয় শ্রোতা আবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন শাহ আলমের জীবনের অপ্রিয় সত্য। আমরা কথাটা বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। শাহ আলম,
হ্যাঁ, আপনি বের হলেন, তারপর
আবার ডেলিগেটের বাহিরে আসার পরে ছোট ভাই যেটা আমাদের দেখাশোনা করতো স্বামী, আরে ফোন দিলাম যে ভাই এই মাত্র বাড়াই নেন, ঠিক আছে ভাই আপনি কোনাবাড়ির দিকে যান, আমি আমি তো রাস্তাকে চিনি নেন, সেই 92 ডক্সি 2017 আমি যে অবস্থায় আমি যে সময় বাইরে ছিলাম অবস্থা তো চার দিন তফাৎ, আমি তো বাড়ি চিনব না, কিভাবে যাবো, আমার সাথে তো কেউ নাই। এই জন্য ছোট ভাই, আর ছোট ভাই আমাকে এই স্বামী বেশি দেখাশোনা করতো, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো ভাইটা। তা আমি ওই ছোট ভাই বললাম কিছুক্ষণ পরে দিয়ে মোটর সাইকেল নিয়ে চলে আসছে বাড়ির আশেপাশের লোকজন, মোটর সাইকেলে তুলে নিয়ে বাড়ি গেল। যা কি বাড়ি যা তো কোনোই পেলাম না, মা নাই, মাকে হারাচ্ছি।
এই সময়ের মধ্যে মা মারা গেছে?
মা মারা গেছে, মা আমার সঙ্গেই মারা গেছে, দাদিটাও আমার সঙ্গে মারা গেছে, আমার মা একটু বয়স বেশি ছিল না, আমার সঙ্গেই মারা গেছে, দাদিও মারা গেছে, আমার একটা পাগলি বোন ছিল সেটাও মারা গেছে, আবার আব্বা আবার দ্বিতীয় বিয়ে করছে। আমি তো শূন্য হাতে মারা গেছি কারাগার থেকে, পরে ছোট ভাই আমাকে দেখাশোনা করতেছে, খরচপাতি দিতেছে, টুকটাক চলতেছে আমার, বাকি যে কয়দিন বেঁচে থাকি দিন, শরীরে শক্তি আছে, শক্তি খাটা যে কাজ করি কাজ করে খাওয়ার ইচ্ছা আছে।
আপনার যে মেয়েটা ছিল ওই মেয়েটা কোথায়? আপনার যে দ্বিতীয় স্ত্রী মমতা,
ওদের কারোর কাছে আর যাইনি,
খোঁজ খবর নেই,
যাওয়ার ইচ্ছাও আমার নাই, খোঁজ খবরও নেয়নি, ওরা খোঁজ খবর নেয় নেই, 25 বছর কারাগারে থাকছে, কেউ খোঁজ নেয়নি আমার, কেউই নেয়নি, আমিও নেইনি, কারোর খোঁজ খবর নেব না আমি, এইভাবেই আসি। আমি যে ভুল করছি এই ভুলটা যেন করেন না কেউ, আসলে নারী সবারই ধরনই, হয়তো বা কারোর মা কারোর বোন, এদেরকে অবহেলা করা যাবে না, এরা তো আমাদের জন্যই সৃষ্টি করছে। আমি দেখছি কারাগারে সবচেয়ে বেশিরভাগ স্ত্রী স্বামীর জন্য, মা মার পরে স্ত্রী কারাগারে, ওই মার স্ত্রী স্বামীর জন্য যা করার করছে আর কেউ করে না। আসলে আমি ভুল করে ফেলেছিলাম, আর তখন আমার সেন্স মাথাটাও ঠিক ছিল না, এই ভুলটা কেউ করেন না। আমার অনুরোধ থাকবে যারা শুনতেছেন তাদের কাছে, এরা ভুল করলে সেটা সমাধান করবেন, এইরকম ভুল কেউ করবেন না, এটাই আমার অনুরোধ থাকবে সবার কাছে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন বাকি জীবনটা সুন্দরভাবে কাটাতে পারি, অন্যায় থেকে বিরত থাকতে পারি, ন্যায় রোজগার করে খেতে পারি, এটাই আমার জন্য সবাই দোয়া করবেন। আমার আর কিছু ছাড় পাওয়ার নাই, সবার কাছে এটা দোয়া আমার জন্য, আমার ছোট ভাইটা যে আমাকে বেশি আদর করে, স্বামীর জন্য দোয়া করবেন, সবাইকে আমার ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও জানাবো যে জেল থেকে আপনি পরিকল্পনা করেছিলেন এখানে এসে কনফিউজ করবেন, আপনি মানুষকে সচেতন করবেন, সে কাজটি আপনি করেছেন, আল্লাহ আপনাকে মাফ করুক। এবং আপনি যে বাকি যে জীবনটুকু বেঁচে আছেন সেই জীবনটুকুতে নিশ্চয়ই আল্লাহ আপনাকে এমন কিছু করার সুযোগ দিক যাতে করে আপনি জীবন দশায় অনেক মানুষের ভালোবাসা পেয়ে এই দুনিয়া থেকে চলে যেতে পারেন, শুধু এতটুকুই বলার আছে। ডক্টর তাজুল ইসলাম, আজকের এই স্টোরিটা, আজকের এই কনফেসটা আমার কাছে মনে হলো জেবিএসবি কে অন্যরকম একটা মাত্রায় নিয়ে গেল, এবং আমার জানা মতে এখন পর্যন্ত যাহা বলিব সত্য বলিব এত লং টাইম জেল খেটে আসা কোনো মানুষ কখনো কনফেস করেনি, এবং তিনি স্বেচ্ছায় গিয়ে এরকম ঘটনা ঘটার পরে থানায় গিয়ে সারেন্ডার করে জীবন এই জীবনটা বেছে নিয়েছিলেন। একটা অসম্ভব রকমের খারাপ মানুষ তার মধ্যে ছিল যে কারণে তিনি খুন করেছেন, ঠিক খুন করবার পরবর্তী সময়ে তাৎক্ষণিকভাবেই আমরা একটা অসম্ভব ভালো মানুষকে পেয়েছি, যে মানুষটি স্বেচ্ছায় গিয়ে থানাতে আত্মসমর্পণ করে 25টি বছর জীবনের সবচেয়ে গোল্ডেন টাইম, তিনি চাইলে এটাকে অস্বীকার করতে পারতেন, চাইলে লুকিয়ে যেতে পারতেন, চাইলে তিনি এখান থেকে পালিয়ে গিয়ে বাঁচতে পারতেন, তিনি সেটা করেননি। 25টা বছর জেলের কঠিন জীবন বেছে নিয়েছিলেন। এই যে মানুষের মধ্যে ডক্টর জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইড ক্যারেক্টার, এই যে মানুষের মধ্যে ভালো এবং মন্দ দুটো মিলিয়ে যে বসবাস, সেটার ব্যালেন্স করাটা অনেক বেশি জরুরি। আপনি কি বলতে চান আজকের এই যাহা বলিব সত্য বলিব শুনে? বিকজ আই এম রিয়েলি টাচ। আপনার কি বলার আছে?
সম্মানিত শ্রোতা, আমাদের আজকের শাহালমের কাহিনী খুবই করুণ এবং আমাকে মর্মাহত করেছে। সামান্য কিছু ভুলের কারণে, সামান্য কিছু মনোমালিন্যের কারণে অথবা ভুল বোঝাবুঝির কারণে জীবনে যে কত বড় অঘটন ঘটে এবং কত মারাত্মক যেগুলো কাজ হয়ে যায় সেটা একটা উদাহরণ শাহালম। তবে যেটা এর পিছনে প্রেক্ষাপট, আমরা এই পর্যন্ত যত অপরাধীর কাহিনী দেখেছি বা খারাপ হওয়ার কাহিনী দেখেছি, সবই দেখেছি বা যে অল্প বয়সে প্রেম করে অল্প বয়সে বিয়ে করে ফেলা। আর শাহালমও তাই করেছে, ক্লাস সেভেন এ পড়ে সে একটা মেয়ের সঙ্গে প্রেমে পড়ে, তাকে বিয়ের প্রস্তাব দেয় এবং এক সময় সেই অবিবাহিত অবস্থায় তাকে বিয়ে করতে হয়। এই যে অপ্রাপ্ত বয়সে প্রেম ও বিয়ে, এটা বড় সমস্যা হচ্ছে যে গার্জিয়ানদের কাছে তারা ঠিক মতন বলতে পারে না, কারণ গার্জিয়ানরা মেনে নেয় না। শাহালমের মা বাবাকে সে জানাইতে পারে নাই বা জানাইও নাই, বয়স জানাইতে পারেনি। আমাদেরকে শিখতে হবে, জানতে হবে যে প্রথমত যারা শুনছেন কিছু তরুণ তরুণীরা, যে এভাবে অল্প বয়সে প্রেম করে বিয়ে করাটা কত রকমের খারাপ পরিণতি হতে পারে, সেটা কিন্তু না ভেবে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমি যদি আমার মা বাবাকে জানাতে নাই পারি বা তাদের মতামত নিতে নাই পারি এবং আমি যদি আমার নিজের উপার্জনের উপর মানে নির্ভরশীল করে সংসার না চালাতে পারি, ততক্ষণ পর্যন্ত এই ধরনের ডিসিশন নিয়ে পরবর্তী পর্যায়ে যে শাহালম যেরকম হলো, নিজ হাতে নিজের স্ত্রীকে খুন করা এবং তার জন্য 25 বছর জেলে থাকা, এই মর্মন্তর কাহিনী কেন আমাদের শুনতে হবে? অতএব প্রথমত যারা শুনছেন কিছু তরুণ তরুণীরা, তাদের ক্ষেত্রে আহ্বান থাকবে যে আবেগের কারণে, সম্পর্কের কারণে ভালো লাগতে পারে, ভালো লাগাটা যদি বিয়ে করার প্রস্তাবে যেতে হয় তখন ভাবতে হবে যে বিয়েটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জীবনের। এই সিদ্ধান্ত যে কোনো বয়সে নেওয়া যায় না এবং এটা একা একই নেওয়া যায় না, এটা শুধুই কেবল ব্যক্তিগত বিষয় নয়, এটা পারিবারিক, সামাজিক এবং আইনগত এবং ধর্মীয় বিষয়। অতএব এই এত বড় ব্যাপারটা যাতে হালকা করে দেখা না হয়, আর গার্জিয়ানদেরও খোঁজ খবর রাখতে হবে। যেখানে দেখা যায় যে শাহালমের বাবা মা বা কেউ জানতো না যে সে একটা বিয়ে করেছে, অথচ তার কিন্তু টাকা পয়সা সব সে দোকানের টাকা পয়সা সব খরচ করে ফেলছে। পরে তারা কি উল্টা বুঝলো যে কেউ একটা জানাইলো যে অন্যটা খারাপ মেয়ের পিছনে খরচ করছে, অন্যটা খারাপ মেয়ের পিছনে খরচ করছে যেটা একটা বুয়া খবর, সেটাই তারা বিশ্বাস করলো, খোঁজ খবর নিল না। এই খোঁজ খবর নিতে গেলে তো তারা জানতে পারতো যে আসলে আরো মাটা বিয়ে করছে ওই মেয়ের পিছনে যাচ্ছে। তার মানে আমাদের গার্জিয়ানরা ঠিক মতন খোঁজ খবরও পর্যন্ত নেয় না, একটা বুয়া খবরে বিশ্বাস করলো অথচ সত্য খবরে খোঁজও নিল না, জানতে পারলো না, যার ফলে কি হলো সে ওই বিয়েটা বিয়ে করা কর্ত হলো। কিন্তু শাহালম এদিক থেকে ভালো ছিল, সে কিন্তু প্রথম ওয়াইফের প্রতি তার নিষ্ঠা ছিল, সে পরে প্রথম ওয়াইফকে নিয়ে সে ঢাকা চলে আসে, এরপরে তার দ্বিতীয় বউ স্বাভাবিকভাবেই তালাক হয়ে যায় সেখান থেকে। কিন্তু এর পরবর্তী পর্যায়ে আরো অঘটন ঘটত আমাদের দেশে, কিন্তু ঘটনাটা ঘটে আমাদের দেশে মানে নিম্নবিত্তের মধ্যবিত্তের এই ঘটনাটা এমন হয় যে নিজেদের মেয়ে, নিজের শালী বা আত্মীয় থাকলে কোন একটা ছেলেকে যদি একটু মানে একটু মনে হয় যে না একটু কর্মত আছে, একটু উপার্জন করতে পারবে বা দেখতে ভালো, তাহলে তার কাছে ঘুষিয়ে দেওয়া, তাকে দিয়ে দেওয়ার, এটা ঠিক আছে। সে যদি অবিবাহিত হয়ে থাকে তার কাছে ঘুষিয়ে দেওয়া তুমি চেষ্টা করতে পারো, কিন্তু শাহালম বিবাহিত একটা লোক এবং তার বাসায় ভাড়া থাকে, সেই বউকে সঙ্গে মানে মিথ্যা কথা বলে সন্দেহ সৃষ্টি করে, একটা লকডাকাতি লাগিয়ে তারপরে সে চাইছিল যে তার সংসারটা ভাঙতে এবং তারপরে শাহালমের সঙ্গে তার শাড়ি দিয়ে দিতে। মানুষের কত জঘন্য রকমের মনোবৃত্তি থাকে বা ইচ্ছা থাকে এবং তারা যে কত কিছু করতে পারে, এটা এই চলচ্চিত্র আমরা এখানে দেখতে পেলাম। এরকম মানুষ কিন্তু আমাদের সমাজে নাই, তা না আছে, এবং তাদেরকে আমাদেরকে চিনতে হবে, জানতে হবে মানুষ কত লোভী হতে পারে এবং নিষ্ঠুর হতে পারে। এই যে পরস্পরের সম্পর্ক খারাপ করে দিল, এটা খারাপ এমন পর্যায়ে করলো যে সন্দেহের সৃষ্টি করলো। আমি আমার তৃতীয় পর্যায়ে যেটা বলতে চাচ্ছি যে স্বামী স্ত্রী সম্পর্কের ভিতরে সবচেয়ে জঘন্য এবং খারাপ ব্যাপারটা হচ্ছে সন্দেহ সৃষ্টি করা বা সন্দেহ তৈরি হওয়া। যে কোনো ধরনের জগদাতি এমনি একদিন পর বা দুদিন পরে মিটে যেতে পারে, কিন্তু একবার সন্দেহ ঢুকে গেলে সন্দেহ মানুষের মনে মনকে এত বিষাক্ত করে, এত মানে ক্লেদাক্ত করে, এত মানে যন্ত্রণা দেয় যে এটা মানে সহজে নিরসন করা যায় না। সন্দেহবাতিকতা জীবন সংসার জীবনটাকে দুঃসহ মানে দুঃসহনীয় করে তোলে এবং জাহান্নামের মতন করে তোলে। এবং সেখানে সন্দেহ সাধারণ সন্দেহটা হয়তো নিজেরা ম্যানেজ করা যেতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় না। জীবন সংসারটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়, সেই জন্য মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া হতে পারে। যেই সন্দেহ একেবারে বদ্ধমূল হয়ে যায়, যেটাকে কোনোভাবেই কোনো প্রমাণ দিয়ে কোনো যুক্তি দিয়ে বিশ্বাস করানো যায় না, সেটা কিন্তু একটা বড় ধরনের মানসিক রোগ, সেটাকে ওষুধ ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করতে হয়। আরেক ধরনের সন্দেহবাতিকতা আছে, যেটা হয়তো ওষুধ না লাগে কিন্তু কাউন্সিলিং এবং মেডিকেল দাম্পত্য কাউন্সিলিং দিয়ে সেটাকে চিকিৎসা করা যায়। এখন যারা শুনছেন, যদি দেখা যায় যে পরিবারে এরকম একজন আরেকজনকে সন্দেহ করে, সেটাকে হালকা করে দেখবেন না, কারণ দাম্পত্য জীবনে সবচেয়ে বড় সংকট এবং জটিল সমস্যা তৈরি করে এই সন্দেহবাতিকতা। এবং এটার জন্য কিন্তু প্রফেশনাল চিকিৎসা আছে, প্রথম দিক থেকেই সেটা করতে হবে, তা না হলে কিন্তু হয়তো শাহালমের মতন এরকম থেকে অঘটন ঘটানো পাইতে পারে। তবে আমরা শাহ আলমকে সাধুবাদ জানাই, শাহ আলম কিন্তু তার প্রথম স্ত্রীর প্রতি যথেষ্ট ডেডিকেটেড ছিল, যদিও ভুলভাবে সন্দেহ করে সে তাকে হত্যা করেছে, কিন্তু পরে সে নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছে এবং 25 বছর সে জেল কেটেছে। তার জীবনের সুবর্ণ সময়টাই সে নষ্ট হয়ে গেছে এইভাবে, এবং সে এখানে এসে আবার জেডিএসপির কাছে আসে, সবাইকে জানানোর চেষ্টা করছে তার অপরাধের কাহিনী। আমরা আশা করি শাহ আলমের মতন এরকম মানুষের কাহিনী থেকে অনেকে শিখবেন যে সাধারণ ভুল থেকে যে ভুল আমরা ইচ্ছা করলে খণ্ডন করতে পারি, অথবা যে ভুলের সমাধান আমরা মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে করতে পারি, সেই ভুল থেকে যেন আমরা বড় কোনো অঘটন না ঘটাই।
অনেক অনেক ধন্যবাদ
আপনাদের সকলকে। ধন্যবাদ।
শেষ হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 তে। যারা এতক্ষণ ধরে শুনছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বারবারই বলি, আবারও বলছি, একজনের ভুল হাজার জনের শিক্ষা হোক। আজকের মতো শেষ করছি, শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার, তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.